রাতে শেষ প্রহরে যখন জেরুজালেমের আকাশে তারারা নিভে আসে, তখন সেরায়ার ঘুম ভাঙে। ঘুম ভাঙে বলা ঠিক না, বরং বলা উচিত ঘুম থেকে ছিটকে পড়েন তিনি, যেন কেউ তার বুকের ভেতর থেকে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা চাপ দিয়ে বের করে আনার চেষ্টা করছে, তারপরে তা আবার ছেড়ে দিয়েছে। ধরফর করছেন তাই নিয়ে। সেরায়া মহাযাজক, টেম্পল অফ সলোমনের সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক, যার কণ্ঠস্বরে উপাসনার আগুন জ্বলে, যার হাতের স্পর্শে বেদি পবিত্র হয়, যার প্রার্থনায় সমগ্র যিহুদা জাতি ঈশ্বরের মুখের দিকে তাকায়, সেই মানুষটি এই মুহূর্তে তার কক্ষের মেঝেতে হাঁটু মুড়ে বসে আছেন। তার নিঃশ্বাস ছোট, কিন্তু হাত পা কাঁপছে। তিনি স্বপ্ন দেখেছেন, কিন্তু এই যেন তেন স্বপ্ন নয়, এ যেন দেখানো হয়েছে তাকে। স্বপ্নে তিনি দাঁড়িয়েছিলেন টেম্পল অফ সলোমনের সামনে, সেই টেম্পল অফ সলোমন যে নবী সুলাইমান আলী ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন আল্লাহর আদেশে, যার দেয়ালে লেবাননের দেবদারু কাঠ, যার মেঝেতে সোনার পাত, যার পর্দায় আকাশি আর লাল রেশম, পবিত্রতম স্থান ঈশ্বরের ঘর। স্বপ্নে এসে টেম্পল অফ সলোমনের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আকাশটা ছিল অন্যরকম, লাল, গাঢ় লাল, যেন কেউ সমগ্র আকাশের গায়ে রক্ত মেখে দিয়েছে। আর সেই লাল আকাশের নিচে মন্দিরের সোনার দরজাগুলো, সেগুলো কাঁপছিল, ভেতর থেকে না, বাইরে থেকে ধাক্কা পড়ছিল, একবার, দুইবার, তিনবার। সেরায়া স্বপ্নের মধ্যে চিৎকার করতে চেয়েছিলেন, গলা থেকে শব্দ বের হয়নি। তারপর দরজা ভেঙে পড়েছিল, আর ভেতরে যা দেখেছিলেন সেটা বলতে গেলে তার হাত পাও বেশি কাঁপতে শুরু করে। পবিত্রতম কক্ষ, হোলিয়েস্ট অফ দ্য হোলি, যেখানে সিনাই পর্বতে দশটি আদেশ লেখা সেই চুক্তির সিন্ধুক রাখা আছে। সেই কক্ষে আলো জ্বলছিল, কিন্তু পবিত্র আলো নয়, আগুনের আলো। এবং সেই আগুনের সামনে দাঁড়িয়েছিল একটি ছায়া, বিশাল একটা ছায়া, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। তার হাতে টেম্পল অফ সলোমনের সোনার পাত্র, সেই পাত্র সে উপর করে ঢেলে দিচ্ছে মেঝেতে, এবং সে হাসছে। সে হাসির শব্দে সেরায়ার ঘুম ভেঙেছে। তিনি এখন জানালার কাছে দাঁড়িয়ে জেরুজালেমের রাতের দিকে তাকিয়ে আছেন। শহর এখন ঘুম, কিন্তু শহরের ঘুমের মধ্যে একটা অস্থিরতা আছে। এই অস্থিরতা গত কয়েক মাস ধরেই আছে, যবে থেকে রাজা সিদকিয়া নেবুকাদনেজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। সেরায়া নিজে ইয়ারমিয়ার নবীর সাথে কথা বলেছে। ইয়ারমিয়া স্পষ্ট করে দিয়ে বলেছিল, এই বিদ্রোহ ধ্বংস ডেকে আনবে, নেবুকাদনেজার এর বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুর মুখে দাঁড়ানো। কিন্তু সেই রাজা শোনেনি। সেরায়া আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলেন, প্রার্থনার ভঙ্গিতে, কিন্তু ঠোঁট নড়ে না, কারণ তিনি প্রার্থনার ভাষা হারিয়ে ফেলেছেন। স্বপ্নটা বারবার চোখের সামনে ভাসছে, টেম্পল অফ সলোমনের সামনে সেই লাল আকাশ, দরজায় সেই ধাক্কা, হোলিয়েস্ট অফ দ্য হোলিতে সেই আগুন, এবং আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন, এটা কোনো সতর্ক বার্তা নয়, এটা একটা ঘোষণা, যা হওয়ার তা হবেই। ভোর হতে না হতেই সেরায়া উঠে দাঁড়ালেন, মুখটা ধুলেন, পরিষ্কার কাপড় পরলেন, এবং টেম্পল অফ সলোমনের দিকে হাঁটতে শুরু করলেন। এই সময় রাস্তায় মানুষ কম, যারা আছে তারাও দ্রুত হাঁটছে, তাদের চোখ নামানো সবার, কেউ কারো সাথে কথা বলছে না। শহরের বাতাসে একটা অদ্ভুত গন্ধ আছে, ভয়ের গন্ধ। টেম্পল অফ সলোমনের দরজায় পৌঁছে সেরায়া থামলেন, দাঁড়িয়ে শুধু তাকালেন একবার। সোনার দরজা, দেবদারু কাঠের দেয়াল, উপরে খোলা আকাশ, আকাশটা এখন নীল, ভোরের নীল, কিন্তু সেরায়ার মনে হল এই নীলের নিচে লাল লুকিয়ে আছে, অপেক্ষা করছে। সেই লাল কখন এলো, সেই ইতিহাস, সেই মুহূর্ত এখন আমি আপনাদেরকে বলব। খ্রিস্টপূর্ব 588 সালের দিকে শেষ সময়কার ঘটনা। জেরুজালেমের উত্তর দিগন্তে ধুলোয় মেঘ উঠেছে। যারা প্রথমে দেখেছিল তারা ভেবেছিল বালি ঝড়, কিন্তু বালি ঝড়ের শব্দ থাকে না। কিন্তু এই মেঘের শব্দ ছিল, মাটি কাঁপছিল, ঘোড়ার খুরের শব্দ, রথের চাকার শব্দ, হাজার হাজার মানুষের পায়ের শব্দ। নেবুকাদনেজার এসেছে। নেবুকাদনেজার বাবিলের রাজা, সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক, এবং তার সাম্রাজ্য মিশরের সীমানা থেকে পারস্যের পাহাড় পর্যন্ত বিস্তৃত। তার সেনাবাহিনীতে আছে আসিরিয়ান যোদ্ধা, এরামাই তীরন্দাজ, বাবলিনীয় ভারী পদাতিক বাহিনী, এবং তার চেয়েও ভয়ঙ্কর তার নিজের ইচ্ছা শক্তি। তিনি আগেও একবার এসেছিলেন জেরুজালেমে, দুইবার। প্রথমবার এসেছিলেন 605 সালে, যুবক রাজা সদ্য সিংহাসনে বসেছে তখন। যিহোতার রাজা জি হোয়া কিম তখন তাকে কর দিয়ে মাথা নত করেছিলেন, অর্থাৎ তার কাছে স্যারেন্ডার করেছিলেন। দ্বিতীয়বার এসেছিল সে 597 সালে, জি হোয়া কিম, অর্থাৎ জি হোয়া কিমের পুত্র জি হোয়া কিম তখন মাত্র 18 বছর বয়সে সিংহাসনে বসেছে, সবে মাত্র 3 মাস। নেবুকাদনেজার ঘেরাও দিলেন, জি হোয়াকিম আত্মসমর্পণ করল, নেবুকাদনেজার তাকে বন্দি করে বাবেলে নিয়ে গেল, টেম্পল অফ সলোমন লুট করল, 10,000 মানুষকে বন্দী করে নিল, এবং জি হোয়াকিনের কাকা সিদকিয়াকে পুতুল রাজা হিসেবে বসিয়ে গেল। আর এই সিদকিয়া নিজে তার সামনে সেজদা করে বাবেলের আনুগত্য প্রকাশ করেছিল, কার সামনে? নেবুকাদনেজার। এই সিদকিয়া সেই প্রতিজ্ঞা ভাঙে, মিশরের সাথে গোপনে মৈত্রী করেছিল, সে বিদ্রোহ ঘোষণা করেছে। ইয়ারমিয়া নবী বারবার বলেছিলেন এটা করো না, এটা ধ্বংসের পথ, কিন্তু কেউ শোনেনি। এবং এখন নেবুকাদনেজার তৃতীয়বারের জন্য এসছে, এতে এবার তার কোনো ইন্টেনশন নেই কাউকে ক্ষমা করার। 588 সালে শীতকালের সময় ব্যাবিলনের সেনাবাহিনী জেরুজালেমকে ঘিরে ফেলে চারদিক থেকে, শহরের পশ্চিম দিকে পাহাড়, পূর্ব দিকে কিদ্রোন উপত্যকা, দক্ষিণে হিন্নম, উত্তরে খোলা প্রান্তর, এবং সেই উত্তর দিকেই ব্যাবিলনের সেনারা অবস্থান নিয়েছে। নেবুকাদনেজারের সেনারা শহরের চারদিকের মাটির বাঁধ তুলল, উঁচু টিলা বানালো, সে টিলার উপর থেকে দেয়াল লক্ষ্য করে পাথর ছুড়তে লাগলো, কোঠায় মারতে লাগলো দরজায়। শহরের ভেতরে আটকে পড়া মানুষগুলো অপেক্ষা করছিল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, অবরোধ চলছে, খাবার শেষ হয়ে এসেছিল। নবী ইয়ারমিয়া লিখেছেন, শহরের ভেতরে এমন দিন এসেছিল যখন মায়েরা নিজেদের সন্তানকে খেয়েছেন খোদার যন্ত্রণায়। এমন দিন এসেছিল যখন রাস্তায় মৃত মানুষ পড়ে থাকত, কারণ কবর দেওয়ার শক্তি কারোর ছিল না। এখানে এই কথাটা তিনি বলেছিলেন ইঙ্গিতের স্বরে, কারণ কোনো মাই তার সন্তানকে জীবিত খাবে না। সেই ইঙ্গিত ছিল শেষের দিকের কথাতেই, যখন মৃতদেহ রাস্তায় পড়ে থাকত, কারণ কবর দেওয়ার কারো কোনো শক্তি ছিল না। এটাই হচ্ছিল সেই ব্যাপার যখন মারা নিজেদের সন্তানকে খেয়েছেন, নবী যখন তা লিখেছেন। 30 মাস, পুরো 30 মাস এই ঘেরাও চলে, এবং 586 সালের গরমে হিব্রু মাস তামুজের 9 তারিখে ব্যাবিলনের সেনারা শহরের উত্তরের দেয়াল ভেঙে ফেলে। দেয়াল ভাঙার শব্দ শুনেছিল সেরায়া নিজেও, অর্থাৎ সে মহাযাজক। মন্দিরে বসে প্রার্থনা করছিলেন, হঠাৎ পুরো মাটি কেঁপে উঠেছে, তারপর দূর থেকে একটা বিকট শব্দ, পাথর ভাঙার শব্দ, মানুষের চিৎকার। সে বুঝতে পেরেছিল স্বপ্নে সেই মুহূর্ত এসে গেছে। রাজা সিদকিয়া পালানোর চেষ্টা করেছিলেন রাতের অন্ধকারে রাজবাগানের পথ দিয়ে, কিদ্রোন উপত্যকা পেরিয়ে মোয়াব বা আম্মনের দিকে তার পালানোর পরিকল্পনা ছিল, কিন্তু ব্যাবিলনের সেনারা তার রাস্তা ধরে ফেলেছে, তাকে জিরিহোর মাঠে তাকে ধরে ফেলে। তাকে বেঁধে নিয়ে যাওয়া হয় রিবলায়, সেখানে ছিল নেবুকাদনেজারের সামরিক সদর দপ্তর। নেবুকাদনেজার সিদকিয়ার সামনে তার ছেলেদেরকে নিয়ে আসলো, এমন ভাবে তাদেরকে নিয়ে আনল, সিদকিয়া দেখে বুঝতে পারল যে এখন পিতার সামনে সন্তানদেরকে কিভাবে হত্যা করা হবে। এবং নেবুকাদনেজার আদেশ দিল প্রথমে সন্তানদের চোখ তুলে ফেলার। সেনারা ঘিরে তুলল সন্তানদেরকে, ঘিরে ধরে ফেলা মাত্রই তাদেরকে মাটিতে চেপে বসিয়ে দেওয়া হলো, তাদের উপরে মানুষজন চড়ে বসল এবং হাতের আঙ্গুল দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে তাদের চোখ তুলে ফেলালো এবং সেই চিৎকার সিদকিয়াকে শোনানো হচ্ছিল শাস্তি হিসেবে। শাস্তি যখন চোখটা উঠে আসলো দুই চোখ, জীবন্ত মানুষের চোখ আর নেই, সেই কোটর রক্তাক্ত লাল এবং গর্ত দেখা যায়, তখন তাদের শিরোচ্ছেদ করা হল। কিন্তু শিরোচ্ছেদ করার পূর্বে আবার এই হুকুমও তাদেরকে দেওয়া হয়েছিল যে তাদেরকে পা দিয়ে পিষ্ট করার মতো করে সবাই যেন লাথি মারে। সিদকিয়া তাকিয়ে তাকিয়ে দেখছিল নিজের সন্তানের সেই পরিণতি। এরপরে নেবুকাদনেজার আদেশ দিল আরো ভয়ঙ্কর এক আদেশ, সিদকিয়ার চোখ তুলে ফেলার। সিদকিয়ার চোখ তুলে ফেলা হল। শেষে যা দেখেছিল সিদকিয়া, তার একটা চোখ বাকি থাকতে তা ছিল নিজের সন্তানদের মৃতদেহ। যখন সিদকিয়ার দুটো চোখ তুলে নেওয়া হল, তার সবকিছু এখন অন্ধকার, তখন তাকে বেরিয়ে পড়িয়ে বাবেলে নিয়ে যাওয়া হল এবং সেখানকার কারাগারে তাকে রাখা হল বাকি সকলের জন্য, সারা জীবনের জন্য। কারণ এমন নৃশংসতা যদি না দেখানো হয়, তাহলে যে আগ্রাসন এই মুহূর্তে শুরু হয়েছে, সে আগ্রাসনের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস করবে কিভাবে? যদি এরকম নৃশংসতা দেখা দেয়, তাহলে কেউ সাহসই করবে না। শহরের পতন এক মাস পরে হয়, আবেরের সপ্তম দিনে, কেউ বলেন নয় নম্বর দিনে। নেবুকাদনেজারের সেনাপতি নেবুজাদরান জেরুজালেমে এসে পৌঁছায়। নেবুজাদরান আরো বেশি খারাপ। তার দেহরক্ষীর বাহিনীর প্রধান ছিল নেবুজাদরান। নির্দেশ একটাই নেবুকাদনেজারের, সব কিছুকে শেষ করে দাও। এই নেবুজাদরান প্রথমে টেম্পল অফ সলোমনে যায়নি। সে প্রথমে শহরের দেয়াল ভাঙতে শুরু করে, পুরো দেয়াল চারদিকে পাথরের পর পাথর উপরে ফেলা হয়। জেরুজালেম, যে শহরকে অজেয় মনে করা হতো, যার দেয়াল দেখে শত্রু ভয় পেত, সেই শহরের দেয়াল ধুলে মিশে গেল। তারপর নেবুজাদরান রাজপ্রাসাদ পোড়াল। তারপরে শহরের বড় বড় বাড়িঘরগুলো আগুন ধরিয়ে দেওয়া হলো একের পর এক। রাস্তায় মানুষজনকে নামিয়ে জবাই করতে শুরু করলো তারা। এক নারী ছিল, সেই নারীকে যখন হত্যা করা হয়, ওই হত্যা করার সময় সেই নারীর সেই আতঙ্কিত অবস্থায় তার গর্ভের সন্তান প্রসব করে। অবশ্যই সেই সন্তানকে তারা পিষে মারেনি, সেই সন্তানকে তারা হত্যাও করেনি, কিন্তু মৃত মায়ের সাথে ওই ভূমিষ্ঠ সন্তান সেখানে পড়েছিল। গোটা একদিন সেই সন্তান বেঁচে ছিল এই বুকে, এই মাটির বুকে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে পারেনি এবং পরদিন সেই সন্তানও মারা যায়, মায়ের লাশও সেখানেই। এরপরে আগুন ধরিয়ে দেওয়া হতে লাগলো চারপাশে, আকাশ না ধীরে ধীরে কালো হয়ে যেতে লাগলো ধোঁয়ায়। তারপর নেবুজাদরান টেম্পল অফ সলোমনের দিকে এগিয়ে যায়। টেম্পল অফ সলোমন, যেই টেম্পল অফ সলোমন তৈরি হতে সময় লেগেছিল 7 বছর, সেই টেম্পল অফ সলোমনে যখন মেঘ নেমে এসেছিল, যেই টেম্পল অফ সলোমনের দেয়াল সোনার পাত দিয়ে ঘেরা, যার ভেতরে হোলিয়েস্ট অফ দ্য হোলি রয়েছে, পৃথিবীর পবিত্র স্থান, যেহেতু জাতি বিশ্বাস করত যে জায়গাকে, সেই জায়গাকে সর্বপ্রথম ব্যাবিলনের সেনারা লুট করল। সোনার পাত্র, রূপার থালা, পিতলের স্তম্ভ, সবকিছু। টেম্পল অফ সলোমনের যে দুটো স্তম্ভ মন্দিরের দরজায় বসেছিল, জাকিন এবং বাস, সেগুলো ভেঙে টুকরো টুকরো করে নিয়ে গেল তারা, কারণ সেগুলো তামার পিতলের গলিয়ে কাজে লাগানো যাবে। তাদের 10টি তামার পাত্র, সেগুলো নিল। সোনার দীপধার, সেগুলো নিল। বেদির পাত্রগুলো, সেগুলো নিল। কিচ্ছু নাই, সব খালি। তারপর ধরিয়ে দেওয়া হলো আগুন। আগুন দেওয়া হলো আবেরের নবম দিনে সন্ধ্যার পর। সেরায়া তখন কোথায় ছিল? সেরায়া তখন সম্ভবত বন্দী হয়ে গিয়েছিল। মহাযাজক বন্দী হওয়ার ব্যাপারটা একেবারেই কনফার্ম। মন্দিরে আগুন লাগানো হল। দেবদারও কাজ দ্রুত চলে, সোনার পাত গলে পড়তে থাকে, পর্দাগুলো লাল, নীল, আকাশী রেশমের পর্দা, সব ছাই, সব পুড়ে ছাই। হোলিয়েস্ট অফ দ্য হোলির ভিতরে আগুন ঢুকলো। সেই ঘর যেখানে চুক্তি সেই সিন্ধুকটা রয়েছিল তাবুতে সাকিনা। সিন্ধুক সেদিন সেখানে ছিল কিনা কে তা জানে না, হয়তো আগেই সরানো হয়েছিল, হয়তো পুরে গিয়েছে, হয়তো বাবেলে নিয়ে যাওয়া হয়েছে, আবার হয়তো হারিয়ে গেছে। কিন্তু টেম্পল অফ সলোমন পড়ল, 400 বছরের বেশি সময় ধরে যে টেম্পল অফ সলোমন দাঁড়িয়েছিল সেই রাতে সেটা ধ্বংস হয়ে গেল। আগুনের আলোয় জেরুজালেমের আকাশ লাল হয়ে ওঠে, ঠিক যেভাবে সেরা স্বপ্নে দেখেছিল। এরপর নেবুকাদনেজার হুকুম দেয় মহা যাজকদেরকে ধরে নিয়ে আনার জন্য। নেবুজাদ্রান সেরাকে ধরল, সেই সাথে সে ধরল সেফানিয়াকে দ্বিতীয় যাজক, আরো 5 জন প্রধান যাজককে ধরল তারা, মন্দিরের রক্ষীদের প্রধানকেও সে ধরল, রাজার ব্যক্তিগত পরামর্শদাতাদেরকেও সে ধরে, শহরের প্রধান কর্মকর্তাদেরকে সে ধরে। আনুমানিক সংখ্যা 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্ব তাদের বেঁধে নিয়ে যাওয়া হয় রিপ্লাই, ওই যে নেবুকাদনেজারের হেডকোয়ার্টার সেনাবাহিনীর। সেখানে নেবুকাদনেজার অপেক্ষা করছিল, কিন্তু তাদের কোনো বিচার হল না, কোনো বিচার না, সরাসরি মৃত্যুদণ্ড। মহাযাজক সেরাকে হত্যা করা হলো রিপ্লাই, সেফানিয়াকে হত্যা করা হলো সেখানে, একে একে সকলকে। জেরুজালেমে যারা বেঁচে ছিল তাদের বন্দী করা হয়েছে, হাজার হাজার মানুষ তাদেরকে বাবেলে নিয়ে যাওয়া হলো। শুধু সবচেয়ে গরিব যারা যারা মাটি চাষ করত বা মালের কাজ করত তাদেরকে দিয়ে কাজ করানো শুরু করলো। যেহুদা পুরো খালি হয়ে গেল, যেটাকে বলে ব্যাবিলনীয় নির্বাসন। জেরুজালেম শূন্য হয়ে গেল, ধোয়া ওটা ধ্বংসস্তূপ আর পোড়া পাথর ছাড়া কিছুই রইল না। সেরা স্বপ্ন যা দেখেছিল, লাল আকাশ, ভাঙা দরজা, হোলি অফ দ্য হোলি, হোলিয়েস্ট অফ দ্য হোলি তাগুন, সবই হল। কিন্তু এখানে একটা ঘটনা, এখানে এমন এক ঘটনা রয়েছে এখন, যে ঘটনাটা ঘটে সেই দিন সন্ধ্যায় যেদিন টেম্পল অফ সলোমনে আগুন লাগানো হয়। এখন শুনবেন ওই অংশটুকু, টেম্পল অফ সলোমনে যেদিন সন্ধ্যায় আগুন লাগানো হয় সেই দিন 7 শয়তান একত্রিত হয় পাহাড়ের পূর্ব প্রান্ত, অলিভ পাহাড়, যেখানে মানুষ যায় না। সেখানে পাথরের ফাঁকে শুধু বিশদ সাপ থাকে এবং মৃত মানুষের কবরের গন্ধ সেখান থেকে ভেসে আসে। সেখানে 7 জন শয়তান উপস্থিত হয়, একটু একটু করে, যেভাবে অন্ধকার জমে সেইভাবে। প্রথমে এলো অর্নিয়াস, সে এলো উপর থেকে, আকাশ থেকেই নামলো, এমন ভাবে নয় যে ডানা ঝাপটালো বা শব্দ হলো, বরং যেন আকাশের একটা অংশ ধীরে ধীরে ভাজ করল এবং সেই ভাজের ভেতর থেকে একটা কিছু বের হয়ে এলো। অর্থাৎ শূন্যে কোনো কিছুর ভাজ পড়ে এবং সেই ভাজ খুলে যায় ও সেই ভাজের ভেতর থেকে বেরিয়ে আসে। অর্নিয়াসের আকার মানুষের শরীরের মতো, কিন্তু তার ডান হাতে বুড়ো আঙ্গুলটা নেই, শুধু একটা ক্ষত আছে সেখানে, যেটা কখনো শুকায় না, সবসময় ভেজা থাকে, কিছু একটা হয় সেখানে, রক্ত নয়, রক্তের চেয়ে গাঢ়, রক্তের চেয়ে ঠান্ডা। নবী সুলাইমান তার আঙ্গুলে যে আংটি ছিল সেই আংটি দিয়ে ওকে মেরেছিল, তারপর থেকে সে ক্ষত সেখান থেকে যায়নি। অর্নিয়াস পাহাড়ের একটা পাথরের উপরে বসল, জেরুজালেমের দিকে সে তাকাল। মন্দিরের আগুনের আলো এত দূর থেকেও দেখা যায়, কমলা লাল হলুদ পুড়ছে, দেবদারু কাঠ পুড়ছে, সোনার পাত গলছে। অর্নিয়াস তাকিয়ে রইল, তার মনের ভেতরে যা ঘুরছিল সেটা আনন্দ নয়, আনন্দের চেয়ে গভীর কিছু, এমন একটা অনুভূতি যার নাম মানুষের ভাষায় নেই। যখন যে যন্ত্রণা বছরের পর বছর বহন করা হয় সেটা হঠাৎ একটা অর্থ পায়। 7 বছর, 7 বছর সে পাথর কেটেছিল, সেই পাথরগুলো মনে আছে তার এখনো, প্রতিটা পাথরের প্রত্যেকটা রূপ তার মনে রয়েছে। আরব সাগরের তীরে পড়ে থাকা পাথর, যেগুলো কাটতে হতো লোহার যন্ত্র ছাড়া, কারণ নবী সুলাইমানের নিয়ম ছিল টেম্পল অফ সলোমনে লোহার কোনো শব্দ হতে পারবে না, তাকে হাত দিয়ে তা কাটতে হতো, নখ দিয়ে, কখনো দাঁত দিয়ে, এমন ভাবে যেন সে মানুষ, যেন সে শ্রমিক, যেন সে দাস। অর্নিয়াস, যে একসময় আকাশ থেকে মানুষের প্রাণ শক্তি কেড়ে নেওয়ার জন্য রোগ ছড়িয়ে দিত, যে মানুষের বুড়ো আঙ্গুলে দাঁত বসিয়ে বিষ ঢেলে দিয়ে তাদের শুকিয়ে ফেলত, সে প্রতিদিন সূর্যের আলোর ভেতরে পাথর কেটেছে, তাও মানুষের মতো। সেই অপমান সে ভুলেনি এবং এখন সেই পাথরগুলো পুড়ছে। অর্নিয়াস তার ক্ষতযুক্ত হাত বুকের উপর চেপে ধরল, চোখ বন্ধ করল। পাথর কেটেছিলাম, ভালো করেই কেটেছিলাম। তোমার টেম্পল অফ সলোমন মজবুত হয়েছিল আমার হাতের কারণে, এতে এখন দেখো আমার হাতের কাজ আগুনে পুড়ছে আর আমি বেঁচে আছি। আর তুমি কোথায়? তুমি নেই, তোমার নামকে ওরা ধুলিকণায় মিশিয়ে দিয়েছে, আর আমি এখানে বসে তোমার স্বপ্নকে পুড়তে দেখছি। এরপরে এলো লিক্স টেট্রাক্স, সে এলো বাতাসের ভেতর থেকে। হঠাৎ পাহাড়ের উপর একটা ঘূর্ণি উঠল বাতাসের, পাথরের ধুলো উঠল, শুকনো পাতা ঘুরতে লাগলো এবং সেই ঘূর্ণির মাঝখান থেকে লিক্স টেট্রাক্স বেরিয়ে এলো। বাতাসের দানব, ঝড়ের দানব, তার কোন নির্দিষ্ট আকার নেই। কখনো সে মানুষের মতো দেখায়, কখনো সে শুধু বাতাস, কখনো তার ভেতর দিয়ে চাঁদও দেখা যায়। নবী সুলেমান তাকে বলেছিল পাথর বহন করতে, মন্দিরের ভিত্তি খোদাই করতে, পাহাড় থেকে পাথর তুলে আনতে। লিক্স টেট্রাক্স, যে মানুষের মাঝে ঘূর্ণি তৈরি করে পরিবারকে ভাঙে, যে বায়ুর মধ্যে মিথ্যা ছড়িয়ে দেয়, যে মানুষের কানে কানে বলে বিচ্ছেদের কথা, সে সাত বছর পাথর পড়েছে। পাহাড়ের এক প্রান্তে সে দাঁড়ালো, মুখ তুলল, সে জেরুজালেমের আগুনকে সে দেখছে এবং ধীরে ধীরে তার উপরে সেই আগুন যেই চলছে, তার এক আনন্দ তার ভেতরে ছড়িয়ে পড়তে লাগলো। বাতাস হয়ে ছড়িয়ে পড়ল পাহাড়ের উপরে এবং নিজেকে খুঁজে নিল সে একটু দক্ষিণে, যেন সাত বছর ধরে সে বদ্ধ ছিল কোথাও, এখন নিঃশ্বাস নিতে পারছে। সে বলে, তারা ভেবেছিল আমাকে দিয়ে পাথর বলে আমি হয়তো ছোট হয়ে যাব, কিন্তু আমি প্রতিটা পাথরের মধ্যে একটু একটু করে নিজেকে ঢুকিয়ে দিয়েছিলাম বাতাসের মতো। সেই টেম্পল অফ সলোমনের দেয়ালে আমার নিঃশ্বাস রয়েছে এবং এখন সেই নিঃশ্বাস আগুনের সাথে মিশে বের হচ্ছে, আর এই ধোঁয়া যে আকাশে উঠছে তার মধ্যেও আমি রয়েছি, তার মধ্যেও আমি রয়েছি। ট্রেক ট্র্যাক এলো মাটির নিচ থেকে। টেফ্রাস, পাহাড়ে একটা পাথর সরে গেল, নিচ থেকে ধোয়া বের হলো, ছায়ের মতো ধোয়া, এবং সেই ধোয়া জমাট বাঁধতে বাঁধতে টেফ্রাসের আকৃতি নিল। টেফ্রাস ছায়ের দানব, সে মানুষের জমি পোড়ায়, ফসল নষ্ট করে, শহর শূন্য করে দেয়। নবী সুলেমান তাকে ব্যবহার করেছিলেন টেম্পল অফ সলোমনের চারপাশের জমি পরিষ্কার করতে, খনন করতে, মাটি সরাতে, এবং যখন পুরনো বিধর্মী মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সেগুলো ছাইয়ে মেলাতে। টেফ্রাস নিজে ছাই ছিল এবং ছাই তৈরি করেছিল। সে পাহাড়ে এসে বসল না, দাঁড়াল না, সে শুধু ছড়িয়ে রইল ছাইয়ের পাতলা স্তর হয়ে পাথরের গায়ে। জেরুজালেমের আগুনের দিকে তাকাল, ছাই, সব ছাই। আমি এটাই বলতে চেয়েছিলাম সবসময়, আমি একমাত্র সত্য যা থাকে একদম শেষে। পাথর থাকে না, কাঠ থাকে না, সোনা গলে যায়, মানুষ মরে যায়, কিন্তু ছাই থেকে যায়, আমি থাকি। এবং এখন নবী সুলাইমানের টেম্পল অফ সলোমন আমার হয়ে যাচ্ছে, আমার রঙে বদলে যাচ্ছে। ওনোস্কেলিস এলো পাহাড়ের অন্ধকার গিরিখাতের ভেতর থেকে। উপরে তার শরীর সুন্দর নারীর মতো ফর্সা মসৃণ, কিন্তু নিচে খচ্চরের পা। সেই পায়ে খুর পাথরে ঠোকা লাগলে একটা শব্দ হয়, ঠক 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 ঠক, যেটা শুনলে মানুষ জেগে ওঠে রাতে এবং বুঝতে পারে না কেন তাদের বুকে ভয় লাগছে। নবী সুলেমান তাকে বলেছিল টেম্পল অফ সলোমনের দড়িগুলো পাকাতে, শন থেকে দড়ি। সাত বছর ধরে সে বসে বসে দড়ি পাকিয়েছে। তার সুন্দর হাত দিয়ে তার নখগুলো ভেঙে গিয়েছিল, তার আঙুলে ক্ষত হয়েছিল। অনুস্কেলিস, যে মানুষকে কামনায় অন্ধ করে গুহায় নিয়ে যায়, তারও গলা টিপে মারে। সে বসে বসে দড়ি পাকিয়েছে। সে পাহাড়ে এসে দাঁড়ালো, তার খুর পাথরে বাজল, একবার শব্দ হল, তারপর সে তাকালো জোরে জোরে মেরে আগুনের দিকে। সে দড়িগুলো এখন পুড়ছে, তার হাতের কাজ পুড়ছে, ভালোই হলো। সে বলে, দড়ি দিয়ে আমি মানুষকে বাঁধতাম, মানুষ আমাকে দিয়ে দড়ি বানালো, কিন্তু সেই বন্ধন আজ ছাই এবং আমি এখনো এখানে আছি। আমি সবসময় থাকি, মানুষের কামনা যতদিন থাকবে আমি ততদিন থাকব, এবং মানুষের কামনা কখনোই শেষ হবে না। এফিপাস এলো সবচেয়ে নাটকীয় ভাবে, একটা বাতাসের থলি যেন শূন্য একটা বুদবুদ পাহাড়ের উপর থেকে এসে পড়ল এবং ফেটে গেল, এবং সেখান থেকে বেরিয়ে এলো এফিপাস, বাতাসের দানব, আরবের মরুভূমির দানব। নবী সুলেমান তাকে সবচেয়ে কঠিন কাজ দিয়েছিলেন, টেম্পল অফ সলোমনের কোনার পাথর, সে বিশাল পাথর যেটা এত ভারী ছিল যে কোনো মানুষ রূপে পায়নি, যেটা নিয়ে শ্রমিকরা হাল ছেড়ে দিয়েছিল সেটা তুলে জায়গা মতো বসাতে। এফিপাস সেটা করেছিল তার বাতাসের শক্তি দিয়ে। অপমান ছিল এটা দানব যে মানুষের জমির ফসল উড়িয়ে দিতে পারে, সে মানুষের ঘরের পাথর বসাচ্ছে, কিন্তু আংটির শক্তির সামনে কোনো উপায় ছিল না। এফিপাস পাহাড়ে এলো এবং বুক ভরে নিঃশ্বাস নিল। জেরুজালেমের আগুনের ধোঁয়া এই দূর থেকেও আসছে তার কানে, তার নাকে, তার চোখে, তার হৃদয়ে। পোড়া কাঠ, পোড়া কাপড়, পোড়া মাংস, পোড়া মাংস, এই মাংসের গন্ধ। এফিপাস সেই গন্ধ নাকি নিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করল। সেই কোনার পাথর আমি তুলেছিলাম আমার শক্তিতে, এবং আজ সেই পাথর আগুনে গরম হচ্ছে, তার নিচে হয়তো কেউ চাপা পড়েছে, হয়তো কোনো যাজক, হয়তো কোনো সৈনিক, আমি জানি না এবং জানতে চাইও না। শুধু এটুকু জানি, আমি যে পাথর বসেছিলাম সেই পাথরের নিচে আজ মৃত্যু, এটাই ন্যায় বিচার। বেলজেবুব এলো সবার পরে, না শেষের আগে, কারণ সবার শেষে আসবে আসমোরিয়াস। বেলজেবুব এলো আকাশ থেকে, তবে অর্নিয়াসের মতো লুকিয়ে নয়, সরাসরি, যেন সে চায় সবাই দেখুক। বেলজেবুব দানবদের রাজপুত্র, একসময় সর্বোচ্চ র্যাঙ্কে ছিল সে, যে পথটার পতন হয়েছে এবং সেই পতনের দাগ তার গায়ে এসে পড়েছে। বিশাল ডানা, কিন্তু ডানায় কোনো পালক নেই, শুধু হাড়ের কঙ্কাল। নবী সুলাইমান তাকে পাথর কাটতে বলেছিল। বেলজেবুব, যে এক সময় সর্বোচ্চ স্থানে থাকত, সে মাটিতে বসে মার্বেল কেটেছে। এই অপমানটা সে কখনো ভোলেনি। পাহাড়ে নেমে এসে সে একটা উঁচু পাথরের উপরে দাঁড়ালো, তার ডানার হাড়ের কঙ্কালগুলো সে খুলল এবং সে জেরুজালেমের দিকে তাকালো। আগুন দেখা যাচ্ছে। বেলজেবুব তার ডানা ধীরে ধীরে ছড়ালো, যেন সেই আগুনের উত্তাপ তার গায়ে মাখছে। সে বলেছিল, আমি উচ্চতায় ছিলাম, তারপর পড়ে গিয়েছে, এবং পড়ে গিয়ে যখন ভাবলাম নিজের একটা রাজত্ব গড়ব, তখন আমার মানুষ, এই মানুষটা আমাকে মার্বেল কাটতে বসিয়েছিল, একজন মানুষ, তার আংটির ভয়ে আমি মাথা নত করেছিলাম। কিন্তু সেই মানুষ এখন কোথায়? সে আংটি কোথায়? আংটি আর সে মানুষ, তারা এখন নেই, এবং সেই মার্বেল যা আমি কেটেছি তা এখন পড়ছে, তা আমি এখনো আছি, পড়েছিলাম, মরে যায়নি। এবার আসফোরিয়াস আসে। সে এলো সবার শেষে, এবং তার আসার পদ্ধতি ছিল অন্যরকম। কোনো আসমান থেকে নামা নয়, কোনো মাটি ফেটে বের হওয়া নয়, কোনো বাতাসের ঘূর্ণি হয়ে নয়, আসফোরিয়াস হেঁটে আসে পাহাড়ের পশ্চিম ঢাল দিয়ে, ধীরে ধীরে, যেন সময় তার কাছে কিছু না, যেন সে জানে সবাই তার জন্য অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষা করানোটাই তার আনন্দ। আসমোডিয়াস। সে কামনা ও ক্রোধের দানব, তালমুদে সে দানবদের রাজা। তার চেহারা সম্পর্কে বলা অনেক কঠিন, কারণ আসমোডিয়াস সবসময় একই রকম দেখায় না নিজেকে। কখনো সে সুন্দর, কখনো এতটাই সুন্দর যে দেখলে চোখ সরানো যায় না, কখনো সে অত্যন্ত ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে দেখলে চিৎকার বেরিয়ে আসে। এই মুহূর্তে সে সুন্দর, কারণ এই মুহূর্তে তার আনন্দ হচ্ছে। সে পাহাড়ে উঠে এলো, বাকি ছয়জনের মাঝখানে দাঁড়ালো, তারপর জেরুজালেমের দিকে তাকালো। সে আসমোডিয়াস সেই দৃশ্য দেখল চুপ করে দীর্ঘক্ষণ। অন্য ছয়জন তার দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে আসমোডিয়াস ছিল সবচেয়ে বেশি অপমানিত। আসমোডিয়াস ছিল এক কূপের ভেতরে, এক পাহাড়ে এক কূপ ছিল, সেই কূপটা ছিল আসমোডিয়াসের। প্রতিদিন সে সেখানে এসে পানি খেত। নবী সুলাইমানের লোকেরা সেই জায়গায় সেই পানির ভেতরে মদ ঠেলে দেয়। মাথা লয়ে ঘুমিয়ে পড়ে আসমোডিয়াস। নবীর লোকেরা এসে তাকে লোহার শিকল দিয়ে বাঁধে। হ্যাঁ, লোহার শিকল দিয়ে বাঁধে। দানবরা লোহা সহ্য করতে পারে না, লোহার ব্যথা তাদের কাছে আগুনের মতো। আসমোডিয়াসকে সেই শিকলে বেঁধে নবীর সামনে নিয়ে আসা হয় এবং নবী তাকে বলে মাটির পাত্র বানাতে। মাটির পাত্র? দানবদের রাজা সে, যে সাত পুরুষের স্বামীকে পর্যন্ত সে মেরেছে, সে মাটির পাত্র বানাবে। আসমোডিয়াস 7 বছর এই কাজই করেছিল, লোহার শিকলে বাঁধা অবস্থায় প্রতিদিন। সে একটু মাটি নিজের হাতে নেয়, সেই মাটি নিয়ে সে নিজের হাতে মাখে, তারপর একটা আকার দেয়। সে আকার শুকাশে মাটির পাত্র, মাটির পাত্র, স্রেফ মাটির পাত্র। আসমোডিয়াস প্রতিটা পাত্র বানানোর সময় মনে রাখত, এটা আমি বানাচ্ছি না, আমার শরীর বানাচ্ছে, আমি অন্য কোথাও আছি, আমি আছি সেই মুহূর্তের অপেক্ষায় যেদিন এই শিকল করবে। আসমোডিয়াস পাহাড়ে দাঁড়িয়ে টেম্পল অফ সলোমনকে জ্বলতে দিচ্ছে। সে কিছু বলল না, অন্য ছয়জন চুপ। শুধু আগুনের শব্দ আসছে দূর থেকে তাদের কান পর্যন্ত, পাথর ফাটার শব্দ, কাঠ পোড়ার শব্দ এবং মাঝে মাঝে মানুষের চিৎকার। আসমোডিয়াস সেই চিৎকার শুনছিল, তার মুখের ভাব বদলা ছিল না, কিন্তু তার চোখের ভেতরে কিছু একটা ঘটছিল। যেমন হয় যখন অনেক দিন শীতের পর প্রথম গরমের দিন রোদ যদি গায়ে লাগে। আসমোডিয়াস তার বুকে হাত দিল যেখানে আংটির ছাপ ছিল, নবী সুলাইমান আলী ওয়াসাল্লামের আংটি, যার ছাপ তার বুকে, যেটা তার বুকে মারা হয়েছিল তাকে বসে আনার জন্য। সেখানে এখনো একটা দাগ আছে। সে সেই দাগে আঙ্গুল বলালো ধীরে ধীরে। 7 বছর, প্রতিটা দিন সকাল হতো এবং প্রতিটা সকালে সে জানত আজকেও মাটি ছুঁতে হবে, মাটির পাত্র বানাতে হবে। দানবদের রাজা মাটির পাত্র বানাবে, এটাই ছিল নবীর ইচ্ছা, এবং আংটির ভয় ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু আমি সেই সত্তা, প্রতিটি পাত্রের ভেতরে কিছু রেখেছিলাম। মানুষ যখন সেই পাত্রে জল রাখত, জল কিছুটা তিতা হয়ে যেত, বোঝা যেত না, কিন্তু ধীরে ধীরে কালো হতো। যাদের অন্তর কালো হয়ে আসত, তাদের ভেতরে সন্দেহ জাগত, স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ আসত, পরিবার ভাঙত। নবী তা জানতে পারেনি, কারণ তা জেনেছে মানুষজন অনেক পরে। আমি টেম্পল অফ সলোমনের জন্য পাত্র বানিয়েছিলাম, কিন্তু সেই পাত্রের মধ্যে আমিও ছিলাম, আমার রাগ ছিল, আমার ঘৃণা ছিল, আর এখন সেই পাত্র পুড়ছে এবং আমার ক্রোধ মুক্ত হচ্ছে, ধোয়া হয়ে আকাশে উঠছে। পাহাড়ে 7টি উপস্থিতি নীরবে দাঁড়িয়ে রইল। টেম্পল অফ সলোমনের আগুন রাতভর জ্বলল, জেরুজালেমের আকাশ লাল হল, তারপর কমলা হল, তারপর ধূসর হল। ভোর হতে হতে টেম্পল অফ সলোমনের 400 বছরের কাঠামো ভেঙে পড়ল। একটা বিকট শব্দ হল, পাথর পড়ার শব্দ, দেয়াল ভাঙার শব্দ। সেই শব্দ পাহাড় পর্যন্ত এসে পৌঁছাল। আসমোডিয়াস সেই শব্দ শুনল, এবং তার মুখে প্রথমবারের মতো একটা হাসি এলো, ছোট যত সামান্য কিন্তু সেটা একটা হাসি। অর্নিয়াস, লিক্স টেট্রাক্স, টেফ্রাস, অনোস্কেলিস, এফিপাস, বেলজাবু, তারাও সেই শব্দ শুনল। কেউ কোনো কথা বলল না, কথা দরকার ছিল না। ভরে আলো ফুটতে ফুটতে সাতজন একে একে মিলিয়ে গেল। অর্নিয়াস আসমানের দিকে ছুটে গেল, লিক্স টেট্রাক্স বাতাস হয়ে ছড়িয়ে গেল, টেফ্রাস ছাই হয়ে পাথরের গায়ে মিশে গেল, অনোস্কেলিস গিরিখাতে নেমে গেল, এফিপাস বাতাসে মিশে গিয়েছে, বেলজেবুব ডানা ছড়িয়ে উড়ে গেল, কোথায় কেউ জানে না, আর আসমোডিয়াস সে সবার শেষে গেল। যাওয়ার আগে একবার পেছনে তাকালো জেরুসালামের দিকে, যেখানে মন্দির ছিল, মন্দির এখন সেখানে শুধুই ধোয়া এবং ছাই এবং পোড়া পাথর। আসমোডিয়াস সেই দৃশ্যটি দেখল, তারপর সে চলে গেল। তার জোরে যাওয়ার পথে পাহাড়ের ঘাস শুকিয়ে গেল সেই জায়গার, পাথরে ফাটল ধরল এবং সেই ফাটলের ভেতর থেকে একটা গন্ধ বের হল, মাটির গন্ধ, পোড়া মাটির, সেই মাটির পাত্রের মতো যেগুলো সে সাত বছর ধরে বানিয়েছিল এবং এগুলো যা এখন ছাই। মরুপ্রান্তরের এক নির্জন স্থানে আসমোডিয়াস দাঁড়িয়েছিল, জায়গাটা কোথায় কেউ জানে না, মানচিত্রে নেই, শুধু এটুকু বলা যায় যেখানে বালি আছে, পাথর আছে এবং রাতের আকাশ এত নিকটে নেমে আসে যে মনে হয় তারাগুলো হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আসমোডিয়াস সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিসের অপেক্ষা সেটা সে নিজেই জানে, কারণ অপেক্ষা তার স্বভাব নয়, সে চায় এবং পায়। কিন্তু এই মুহূর্তে সে অপেক্ষা করছিল কারণ যাকে সে ডাকতে চলেছে তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বাতাসে একটা শব্দ এলো, টানার শব্দ, ভারী নয়, হালকা, যেন কাগজ উঠছে। একটা পাখি নেমে এলো, কালো, এত কালো যে রাতের অন্ধকারেও তার শরীরের রূপরেখা আলাদা করে চেনা যায়, কারণ সেই কালো রাতের কালোর চেয়েও গাঢ় তার চোখের দুটো সোনালী, এবং সেই চোখে কোনো প্রাণীর চোখের মতো কোনো ভাব নেই, সেখানে বুদ্ধি আছে, সেখানে পুরনো জ্ঞান আছে। এই পাখি আসমোডিয়াস, কত বছর ধরে তার সেবা করছে এই পাখি তার নিজেও মনে করতে পারবে না। পাখি একটা পাথরের উপরে বসল, মাথা কাত করল। সেই পাখিটা বলল, আপনি দেখেছেন, তার কণ্ঠস্বর মানুষের মতো নয়, আবার পাখির ডাকের মতোও নয়, দুইয়ের মাঝামাঝি কিছু একটা, যা শুনলে একটি স্মৃতর স্রোত বয়ে যাবে মানুষের পিঠ দিয়ে। আসমোডিয়াস মাথা নাড়াল, সে বুঝাল যে না, আজ রাতে আমি অন্য কাউকে ডাকব, সে উত্তর দেয়। পাখি স্থির হয়ে গেল, সে বলল, কাকে? আসমোডিয়াস উত্তর দিল না সরাসরি, তার চোখ আকাশের দিকে যেখানে তারাগুলো ছড়িয়ে আছে, কিন্তু তাদের মাঝে একটা জায়গা যেন অন্ধকার, যেন সেখানে আলো পৌঁছায় না। আসমোডিয়াস বলল, সেরাক। পাখির শরীর কেঁপে ওঠে, ইফ্রিত সেরাক, পাখিরা বলে উঠল, এবং তার গলায় এমন কিছু ছিল যা ভয়ের একদম কাছে, কারণ দানবরা সাধারণত ভয় পায় না, তারা শুধু সতর্ক হয়। প্রভু, আপনি জানেন আপনি কোথায় আছেন, তিনি স্বেচ্ছায় নির্বাসনে, মহাকাশে সেই স্তরে যেখানে কোনো আলো পৌঁছায় না, কোনো শব্দ পৌঁছায় না, তিনি নিজেকে সেখানে বন্দি করে রেখেছেন নিজের ইচ্ছায়। আমি জানি, উত্তর দেয় আসমোডিয়াস। আপনি জানেন কেন? এবার সে পাখিরা প্রশ্ন করল। আসমোডিয়াস নীরব রইল কিছুক্ষণ, পাখি আবারও বলে, তিনি নবী সুলাইমানের টেম্পল অফ সলোমনের স্থপতি ছিলেন, প্রকৌশলী, নকশাকার, আর্কিটেক্ট, প্রতিটা ইট, প্রতিটা স্তম্ভ, প্রতিটা কোণ তার মাথা থেকে এসেছিল। সাত বছর ধরে তিনি এই মন্দিরকে গড়ে তুলেছেন, আমাদের সবার চেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন, কারণ তাকে শুধু শ্রম দিতে হয়নি, তাকে চিন্তা করতে হয়েছে নিখুঁতভাবে প্রতিদিন প্রতিটা পাথরের জন্য। এবং যখন টেম্পল অফ সলোমন তৈরি হওয়া শেষ হল, তিনি চলে গেলেন, কাউকে কিছু না বলে, মহাকাশে সেই শূন্যতায় যেখানে কেউ তাকে স্পর্শ করতে পারে না, কেউ তাকে আর কখনো কোনো কাজে বাধ্য করতে পারবে না। পাখিটা এরপরে বলল, প্রভু যদি আপনি তাকে ডাকেন তিনি প্রথমেই আপনাকে খুন করবেন। কথা বলার আগেই, ব্যাখ্যা শোনার আগেই, কারণ তার কাছে আমরা সবাই একই। যারা তাকে সেই বছরগুলোতে দেখেছে বাধা অবস্থায়, তিনি আমাদের প্রত্যেককে ঘৃণা করেন যারা তার অপমান প্রত্যক্ষ করেছি আমরা। এবং আপনি প্রভু, আপনি তার সবচেয়ে কাছে ছিলেন সেই সময়, আপনি জানেন তার গোপন কথা। তিনি সবার আগে আপনাকে মারবে। হয়তো, উত্তর দিল আসমোনিয়াস। পাখিটা বলল, তাহলে কেন ডাকছেন তাকে? আসমোনিয়াস ঘুরে দাঁড়াল। তার চোখ এখন আর সুন্দর দেখাচ্ছে না, তার মধ্যে কিছু একটা পরিবর্তন, যেন একটা মুখোশ সরে গেল এবং নিচে যা আছে সেটা অনেক পুরনো, অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুধার্ত। কারণ গভর্নরকে হত্যা করতে হবে। একথা শুনে পাখিটা একদম চুপ। গদলিয়া, আসমোনিয়াস আবার বলল নামটা, উচ্চারণ করল যেন সেটা মুখে তেতো লাগছে তার। বাবিলনীয়রা তাকে বসিয়েছে মিসপায়, সে শান্তির কথা বলে, সে মানুষকে বলছে ফিরে আসো, তোমরা এই মাটিতে চাষ করো, এই মাটিতে আঙ্গুর লাগাও, আঙ্গুর বাবিলনীয়দেরকে মেনে নাও, সব ঠিক হয়ে যাবে তোমাদের। সে যিহোদার মানুষগুলোকে আবার এক জায়গায় আনছে, আবার গড়ে তুলতে চায় শহরকে, আবার সে আশা দিচ্ছে। আসমোনিয়াস এবার একদম নিচু গলায় বলে, সে পাথর কাটতে পারে ঠিকই, কিন্তু আশা। এই কথাটাকে সে এমনভাবে বলল যেন এটা একটা গালি। কিসের আশা? মন্দির পড়েছে ভালো, সেরায় মরেছে তাও ভালো, জেরুজালেম ধ্বংসস্তূপ সেটাও ভালো, কিন্তু এই গদলিয়া, এই একজন মানুষ যে সবকিছু আবার জোড়া লাগানোর চেষ্টা করছে, যদি তাকে থামানো না হয় তাহলে 10 বছরে, 20 বছরে, 70 বছরে, 100 বছরে এই জাতি আবার দাঁড়াবে, আবার এই মন্দির দাঁড়াবে, আবার ঈশ্বরের ঘর তৈরি হবে, এবং তখন আবার আমাদের 7 বছরের যন্ত্রণা। উফ, পাথর কাটো, মাটির পাত্র বানাও, দড়ি পাকাও, সব অর্থহীন হয়ে যাবে, কারণ মানুষ আবার ফিরে আসবে, আবার বিশ্বাস করবে, এবং আবার বিশ্বাস করবে আমরা তাদের সবচেয়ে বড় শত্রু। পাখিটা ধীরে ধীরে মাথা নাড়ালো এদিক ওদিক, যেন সে বুঝেছে। এরপরে সে বলে, কিন্তু গদলিয়াকে মারার জন্য আপনার সেরাককে লাগবে কেন? আপনি নিজেই তো, কারণ গদলিয়ার চারপাশে রক্ষী রয়েছে। উত্তর দিল আসমোনিয়াস, বাবিলনীয় সৈন্য আছে এবং মানুষের মন আছে, যে মন এখনো ঈশ্বরের দিকে ফেরানো সম্ভব। আমি মানুষের মনে ঢুকতে পারি, কিন্তু একটা পুরো ষড়যন্ত্র গড়তে, একটা নিখুঁত পরিকল্পনা করতে, রক্ষীদের অলক্ষ্যে একটা হত্যাকাণ্ডের নকশা আঁকতে, এর জন্য চাই এমন একজন যে নিখুঁততার সাথে কাজ করতে জানে, যে প্রতিটা কোণ হিসেব করতে জানে, যে জানে কিভাবে একটা কাঠামো এমন ভাবে ভাঙতে হয় যাতে সবকিছু একসাথে ধসে পড়ে। আসমোনিয়াস থামে। স্থপতি জানে কিভাবে গড়তে হয়, কিন্তু স্থপতির চেয়ে ভালো আর কেউ জানে না কিভাবে ভাঙতে হয়, কারণ যে গড়ে সে প্রতিটা দুর্বলতা সম্পর্কে জানে। পাখিরা অনেকক্ষণ ধরে চুপ করে রইল, তারপর বলে, তাহলে আপনি তাকে ডাকছেন তার জ্ঞানের জন্য, তা ঘৃণার জন্য নয়? দুটোই, আসমোনিয়াস বলল। ঘৃণা তাকে রাজি করাবে, আর জ্ঞান তাকে সফল করবে। আসমোনিয়াস এবার মরুর মাঝখানে দাঁড়াল। সে তার শক্তিকে চারপাশে ছড়িয়ে দিল, সে এমনভাবে হেলে গেল, তার চোখ আকাশে সেই অন্ধকার বিন্দুর দিকে এমনভাবে স্থির হল যেখানে কোনো তারা নেই, যেখানে কখনো আলো পৌঁছাবে না। সে কথা বলতে শুরু করে, কিন্তু এই কথা মানুষের ভাষা নয়, কোনো মতেই এই কথা মানুষের ভাষায় অনুবাদ করা সম্ভব নয়। এই ডাক ছিল জিন্দার ভাষায়, সে আদিম ভাষা যা আগুনের আগে তৈরি, যা ধোয়াবিহীন আগুনের মতো শুদ্ধ এবং বিষাক্ত। প্রতিটা শব্দ বাতাসে একটা কম্পন তৈরি করেছিল এবং সে কম্পনে চারপাশে বালি সরে যাচ্ছিল, পাথরে চিড় ধরছিল এবং দূরে কোথাও কোনো প্রাণী আতঙ্কে হয়তো চিৎকার করে পালাচ্ছিল। তখন আসমোনিয়াস জিন, সেরাকো জিন, দুজনের হয়তো জাত ভিন্ন, কিন্তু একই উৎস থেকে আসা তারা, ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট, এবং তাই একে অপরকে ডাকার ক্ষমতা তাদের আছে। এমনকি যখন একজন স্বেচ্ছায় নিজেকে মহাকাশে সবচেয়ে দূরবর্তী, সবচেয়ে দূরে, সবচেয়ে শূন্য স্তরে বন্দী করে রাখে, তাকেও। ডাকটা জটিল ছিল, সরল না। প্রথমে আসমোডিয়াস বলল সেরাকের পুরনো নাম, সেই নাম যা সেরাক নিজেও ভুলে যেতে চেয়েছিল হয়তো, সেই নাম যা তাকে মন্দিরের নকশা আঁকতে বাধ্য করার সময় তাকে বন্দী করেছিল। তারপর সে বলল মন্দিরের প্রতিটা মাপের কথা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, যেগুলো সেরাক নিজেই হিসাব করেছিল, এবং যেগুলো বলার মাধ্যমে আসমোডিয়াস যেন সেরাকের নিজের কাজকে তার বিরুদ্ধে অস্ত্র হিসেবে বানিয়ে নিচ্ছিল। তারপর সে বলল আগুনের কথা, মন্দির পোড়ার কথা, প্রতিটা পাথর যেভাবে ফেটে গিয়েছিল তাপে, প্রতিটা স্তম্ভ যেভাবে গলে গিয়েছিল, সেই বর্ণনা আসমোডিয়াস দিল এমন ভাবে যেন সে জানে এই বর্ণনা সেরাকের আত্মার গভীরে যে আঘাত করবে। কারণ একজন স্থপতির কাছে তার সৃষ্টির ধ্বংস শোনা মানে নিজের মৃত্যুর বর্ণনা শোনা। আশপাশের বাতাসগুলো কেমন জানি ঘূর্ণির মতো দিয়ে কাঁপছিল, অনেকটা আগুনের উপরে স্তর, যেমন দেখলে মনে হয় ঢিল ঢিলে। মনোভূমি বাইরেই ওই ঘূর্ণির সাথে লড়তে লাগলো, নড়তে লাগলো, যদিও কোনো বাতাস নয় সেটা। আকাশের সেই অন্ধকারটা যেখানে তারা ছিল না, সেটা যেন ধীরে ধীরে কাঁপতে শুরু করলো, যেন কোনো কিছু সেখান থেকে জেগে উঠেছে, যেন বহু বছরের ঘুমের পর কেউ চোখ খুলেছে, এবং সেই চোখ খোলার মুহূর্তে যে রাগ জমে আছে তা মহাবিশ্বের একটা অংশ কাঁপিয়ে দিচ্ছে। পাখি পিছিয়ে গেল, কিন্তু আসমোডিয়াস পিছিয়ে যায়নি। সে দাঁড়িয়ে রইল সেইভাবে তার শক্তিকে ছড়িয়ে দিয়ে, এবং সে বারবার অনবরত সেই শব্দগুলো বলে যাচ্ছিল। সেই শব্দগুলো ছিল এক একটা নাম, এক একটা প্রতিজ্ঞা, এক একটা চ্যালেঞ্জ, সবকিছু একসাথে গাঁথা। সেরাক, প্রভু, আসমোডিয়াস এমন ভাবে বলল, এবং তার কণ্ঠে এমন কিছু ছিল যা প্রায় সম্মানের কাছাকাছি, যদিও আসমোডিয়াস কাউকে সম্মান করত না। আপনার সৃষ্টি পুড়ছে, আপনার 7 বছরের যন্ত্রণা ছাই হয়ে গেছে, আর এখন একজন মানুষ সেই ছাইয়ের উপর আবার কিছু করার স্বপ্ন দেখছে। শুন, দেখুন কি হয়েছে আপনার হাতের কাছে, এবং তারপর সাহায্য করুন যাতে আবার কখনো এই জাতি কিছু করে তোলার সাহস না পায়। আকাশের অন্ধকার বিন্দুটা একদম ফেটে গেল, এবং সেই ফাটল থেকে যা বের হয়ে এলো তার উপস্থিতি এতটা বিশাল, এতটাই পুরনো, এতটাই ক্রুদ্ধ, যে মরুভূমির বালি কয়েক মুহূর্তের জন্য কালো হয়ে গেল, যেন সূর্য নিজে ঢাকা পড়ে গেছে। সে পাখি মারাত্মক ভয়ে নিজের চোখ বন্ধ করল, কিন্তু আসমোডিয়াস এক পাও পিছিয়ে যায়নি। সে শুধু অপেক্ষা করছিল তার। সেরাকের আকৃতি স্থির ছিল না প্রথমে, যেন বহু বছর ব্যবহার না হওয়া একটা শরীর নিজেকে আবার মনে করার চেষ্টা করছে। প্রথমে শুধু আগুনের রূপরেখা, তারপরে ধোঁয়া, তারপরে ধীরে ধীরে একটা আকার, বিশাল মানুষের চেয়ে 3 গুণ উঁচু, এবং তার গায়ে এখনো লেগে আছে টেম্পল অফ সলোমনের সেই পুরনো চিহ্নসমূহ। তার চোখ খুলল, সে চোখে প্রথমে যা দেখা গেল তা হচ্ছে বিভ্রান্তি। সে বলল, কেন কেন আমাকে ডাকা হল? সেরাকের কণ্ঠ মরুভূমির পালির নিচ থেকে উঠে আসা ভূমিকম্পের মতো লাগলো। তখন আমি ঘুমাচ্ছিলাম, নিজেকে দূরে রেখেছিলাম, কেউ আমাকে স্পর্শ করতে পারে না সেখানে। আসমোডিয়াস মাথা নিচু করল, সম্মানের ভঙ্গি, যদিও তার ভেতরে কোনো সম্মান নেই। সে বলল, প্রভু, আপনি স্থপতি, দুঃখিত আপনার বিশ্রাম ভাঙার জন্য। সেরা ঘুরে তাকাল, তার চোখে চেনার ছাপটা ফুটে উঠল, এবং ফুটে উঠল দগদগে রক্তাক্ত একটা ক্ষত। আসমোডিয়াস, সে বলল, নামটা তার মুখ থেকে এমন ভাবে বের হল যেন এটা একটা বিষ। সে বলল, তুমি ছেলে সবচেয়ে বড় কাজ চোর, শিকলে বেঁধে তোমাকে দিয়ে কাজ করানো আমার জন্য ছিল সবচেয়ে কঠিন কাজ। কেন ডাকল আমাকে? আসমোডিয়াস একটু থামল, সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সে বলে, কারণ আপনার দেখার অধিকার আছে, নরম গলায় প্রায় সহানুভূতির সঙ্গে সে বলে, কি হয়েছে আপনার সৃষ্টির সাথে? আপনি চলে গিয়েছিলেন এই পৃথিবী থেকে আপনার নিজের ইচ্ছায়, আপনার নিজের গৌরবে, কিন্তু পৃথিবী থামেনি। সময় চলেছে এবং যা ঘটেছে সেটা আপনার জানা উচিত। সেরাকের চোখ সরু হয়ে এল। কি ঘটেছে সে জিজ্ঞেস করল। আসমোরিয়াস হাত তুলল না, কথাও বলল না সরাসরি, বরং সে শুধু চোখ বন্ধ করল এবং সেরাকের ভেতরে একটা দরজা খুলে দিল। জিনদের মধ্যে ক্ষমতা আছে, একে অপরের মানে অতীতের দৃশ্য একে অপরের ভেতরে এসে ঢেলে দিতে পারে, যেন স্মৃতি সরাসরি চোখের সামনে নাটকের ফুটেজ হয়ে চলতে শুরু করে। আসমোডিয়াস এই ক্ষমতা ব্যবহার করল সবচেয়ে নিষ্ঠুরভাবে, কারণ সে শুধু ঘটনা দেখাল না, সে দেখাল সেই ঘটনার প্রতি যন্ত্রণা দেওয়া বিস্তারিত বিবরণ। সেরাক দেখল টেম্পল অব সলোমনের সোনার দরজায় প্রথম আঘাত, দেবদারু কাঠের দেয়ালে আগুন ধরার মুহূর্ত, কিভাবে কাঠ প্রথমে কালো হয়, তারপর কমলা হয়ে ওঠে, তারপর একসাথে দপ করে জ্বলে ওঠে। হোলিয়েস্ট অব দ্য হোলি সেই পবিত্র কক্ষ যেখানে সেরাক নিচের প্রতিটা মাপ হিসেব করে কষেছিল, প্রতিটা কোণ নিখুঁতভাবে ঠিক করেছিল। সেই কক্ষ আগুনে কিলে যাচ্ছে। জাকিনা বোয়াজ মন্দিরের সামনে দুই বিশাল স্তম্ভ, যেগুলো সেরাকের নিজের নকশা, যেগুলো নিয়ে সে সবচেয়ে বেশি গর্বিত ছিল, সেগুলো ভেঙে পড়েছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে ব্যাবিলনীয় সৈন্যদের কুঠারের আঘাতে, এবং সবশেষে পুরনো কাঠামো, পুরো সাত বছরের শ্রম, পুরো নিখুঁত স্থাপত্য সব ধসে পড়েছে ধুলো আর ছাই হয়ে। সেরাকের চিৎকার মরুভূমির আকাশকে কাঁপিয়ে দিল। সেই চিৎকারে দূরের পাহাড় থেকে যেন পাথর গড়িয়ে পড়ল, বালির নিচে চাপা পড়া পুরনো কবরের হাড়গুলো যেন কেঁপে উঠল, আকাশের তারা যেন জানি মনে হল কেঁপে উঠেছে। না বলল সেরাক, তার কণ্ঠ এখন ভূমিকম্প নয়, সেটা একটা ক্ষত বিক্ষত আর্তনাদ। না না না, এটা হতে পারে না, আমি প্রতিটা পাথর বসেছিলাম নিজের হাতে, প্রতিটা কোণ মেপেছিলাম নিজের হাতে, সাত বছর আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত শক্তি দিয়ে সে কাঠামো আমি, আর এখন সে কাঁপছে রাগে। আগুনের শিখা তার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে, নিয়ন্ত্রণহীন ভাবে যেন তার ক্রোধ আর তার সেই ক্রোধ আর আকার তার সীমানায় মানতে চাইছে না। কে করেছে এটা, সে গর্জন দিয়ে ওঠে, কে করেছে এই কাজ? আসমোডিয়াস নীরব হইল কয়েক মুহূর্ত, তারপর খুব ধীরে খুব নরম ভাবে যেন সে নিজেও দুঃখিত সে বলল, নেবুকাদনেজর, বাবেলের রাজা, তার সেনাপতি নেবুজাদরান টেম্পল অব সলোমনের আগুন দিয়েছিল। মানুষ! সেরা ফিসফিস করে উঠল, আর সেই ফিসফিসনিতে এত ঘৃণা ছিল যে বাতাস নিজেই যেন পুড়ে যাচ্ছিল সেই ঘৃণায়। একটা মানুষ আমার সৃষ্টি ধ্বংস করেছে, একটা মানুষ! সেরাকে চোখ দুটো এখন বিশুদ্ধ আঁকো, তার ভেতরে যে ক্রোধ জমা হয়েছিল, সাত বছরের অপমান, তারপর শতাব্দীর নির্বাসন এবং এখন এই খবর, সবকিছু একসাথে ফেটে পড়ল। এবং ঠিক এই মুহূর্তে আসমোডিয়াস তার কূট চাল চালল, কারণ সে জানত ক্ষুব্ধ সেরাক যদি সরাসরি গদলিয়ার দিকে ছুটে যায় তাহলে কাজটা অচল হয়ে যাবে, বাবিলনীয় সৈন্যরা সতর্ক হয়ে যাবে, এবং তার চেয়েও বড় কথা, আসমোডিয়াস নিজে যা চায় এই প্রতিশোধের প্রথম স্বাদ অন্য কাউকে দিয়ে নিয়ে নিতে, নিজে হাত পরিষ্কার রাখতে। সেরা কেমন কিছুতে জড়াতে চায় যা তার ক্রোধকে আরো গভীর, আরো অন্ধ করে তুলবে, যাতে পরে গদলিয়ার বিরুদ্ধে তাকে পরিচালনা করা সহজ হয়। প্রভু, আসমোডিয়াস বলল, তার গলায় এখন এক ধরনের বিনয়, প্রায় দাসত্বের সুরে সে বলে, যেন সে নিজেকে সেরাকে সেবক বানিয়ে নিয়েছে, আপনার ক্রোধ ন্যায্য, কিন্তু তার আগে একটা কথা আপনার জানা দরকার। কি কথা? আসমোডিয়াস বলে, যেদিন জ্বলছিল সেদিন প্রতিটা শব্দ মানে সে একদম সাবধানে বলে, যেদিন জ্বলছিল সেদিন আমরা ছয় জন, অর্নিয়াস, লিক্সটেট্রাক্স, টেফ্রাস, ওনোল স্কেলিস, এফিপাস, বেলজেবুল, আমরা অলিভ পাহাড়ে দাঁড়িয়ে সেই আগুন দেখেছিলাম এবং আমরা আনন্দিত হয়েছিলাম। সেরাক তার দিকে এমন ভাবে তাকালো যেন সে এখনই আসমুরিসকে ফেরে ফেলবে। তারা প্রত্যেকে নিজের মুখে স্বীকার করেছিল। আসমুরিয়াস বলতে থাকলো কিভাবে তারা মন্দির নির্মাণে কষ্ট পেয়েছিল। অর্নিয়াস বলেছিল পাথর কাটার যন্ত্রণার কথা। বেলজেবুল বলেছিল মার্বল কাটার অপমানের কথা। প্রত্যেকে নিজের কষ্টের কথা বলেছিল এবং মন্দির প্রত্যেকে আনন্দ প্রকাশ করেছিল। তারা সেই আগুনকে স্বাগত জানিয়েছিল। তারা উল্লাস করেছিল আত্মার সৃষ্টির পতনে। এটা মিথ্যা ছিল না, কিন্তু এটা সত্যের একটা অংশ মাত্র, কারণ সেই ছয়জনের আনন্দ ছিল নিজেদের অপমানের প্রতিশোধ, মন্দিরের প্রতি ঘৃণা, যে মন্দির তাদের দাসত্বের প্রতীক ছিল। সেরাকের প্রতি তাদের কোন বিশেষ বিদ্বেষ ছিলই না, কিন্তু আসমুরিয়াস সেই সূক্ষ্ম পার্থক্যটা মুছে দিল তার বর্ণনায়, যেন তাদের আনন্দ ছিল সরাসরি সেরাককে আঘাত করার ইচ্ছায়। আর সেরাক ক্রোধে অন্ধ, সেই পার্থক্য ধরতে পারল না। তারা উল্লাস করেছিল, সেরাকের কণ্ঠ এখন কাঁপছে ক্রোধে, বিশ্বাসঘাতকতার বোধে। আমার লোকেরা যারা আমারই দাসত্বে ছিল, যারা আমারই দাসত্বে থেকে একই সাথে অপমান সহ্য করেছে, তারা আমার সৃষ্টির পতন আনন্দিত হয়েছে। হ্যাঁ, বলল আসমুরিয়াস মাথা নিচু করে, যেন এই খবর দিতে তার নিজেরও কষ্ট হচ্ছে। আমি দুঃখিত প্রভু, এই খবর আপনাকে দিতে হল। সেরাক নীরব, কিন্তু সেই নীরবতা ঝড়ের আগে নীরবতা। তার চারপাশে আগুন আরো তীব্র হল, তার চোখ থেকে আলো বের হতে লাগলো, এমন আলো যা দেখলে অন্য কারোর চোখ নষ্ট হয়ে যাবে। আমি জানি তারা কোথায়, প্রতিটা শব্দ যেন গলিত ধাতু, আমি অনুভব করতে পারি তাদের। আমাদের সবার মধ্যে একটা সংযোগ তো আছে, 7 বছরে একই শিকলে বাঁধা সংযোগ। তাদেরকে আমি খুঁজে বের করব, আর তারা বুঝবে সত্যিকারের কষ্ট কাকে বলে। আসমুরিয়াস কিছু বলল না, সেখানে একদম দাঁড়িয়ে রইল। এবং সেরাক সে তখন ছুটে গেল মরুভূমি থেকে রাতের আকাশ ভেদ করে সেই ছয়জনের খোঁজে। প্রথমে সে খুঁজে পেল টেফ্রাসকে, ছাইয়ের দানব। তখন এক পোড়া গ্রামের ধ্বংসাবশেষে বিশ্রাম নিচ্ছিল, যে গ্রাম বাবিলনীয়দের আক্রমণে পুড়ে গিয়েছিল কয়েক সপ্তাহ আগে। টেফ্রাস সেখানে শান্তি খুঁজে পেত, কারণ ছাইয়ের মধ্যে তার নিজের প্রতিকৃতি প্রতিফলিত হতো। সেরাক নেমে এলো আকাশ থেকে, এত দ্রুত, এত নীরবে যে টেফ্রাস টেরও পেল না, যতক্ষণ না একটা হাত তার গলা চেপে ধরল। তুই উল্লাস করেছিলি, সেরাক বলল, তার কণ্ঠ এখন আর কণ্ঠ নয়, যেন শুধু আগুনের গর্জন। আমার মন্দির পড়তে দেখে তুই আনন্দ করেছিলি। টেফ্রাস কিছু বলার চেষ্টা করল, ব্যাখ্যা করতে, প্রতিরোধ করতে, কিন্তু সেরাকের হাত তার গলা এমনভাবে চেপে বসলো যেন কোনো শব্দ বের হচ্ছে না। তারপর সেরাক তাকে নিয়ে গেল একটা পাথরের উপরে, এবং সেইখানে ইচ্ছাকৃতভাবে, যেহেতু সেরাক স্থপতি এবং স্থপতিরা জানে কিভাবে কোনো কিছু ভাঙতে হয়, ধাপে ধাপে সে টেফ্রাসকে ভাঙতে শুরু করল। প্রথমে তার একটা বাহু, তারপর আরেকটা, প্রত্যেকটা ভাঙনের সাথে টেফ্রাসের শরীর থেকে ছাইয়ের কণা ছিটকে পড়ছিল, যেন সে নিজের প্রতিকৃতির মধ্যেই ভেঙে যাচ্ছে, নিজের উপাদানেই ফিরে যাচ্ছে। তুই কষ্টের কথা বলেছিলি, সেরাক ফিসফিস করল তার মুখ টেফ্রাসের কানের কাছে, এখন কষ্ট অনুভব কর। শেষ মুহূর্তে টেফ্রাস শুধু ছাই হয়ে গেল, সম্পূর্ণভাবে, কোনো আকৃতি ছাড়া, কোনো চেতনা ছাড়া, এবং সেই ছাই বাতাসে উড়ে গেল, পুরনো পোড়া গ্রামের ছাইয়ের সাথে মিশে গেল, যেন কখনো আলাদা ছিলই না। এরপর এফিপাস, বায়ু দানবকে খুঁজে পাওয়া কঠিন ছিল, কারণ সে সবসময় চলমান, সবসময় বাতাসের মধ্যে লুকোনো। কিন্তু সেরাক জানত কিভাবে খুঁজতে হয়, কারণ স্থপতি জানে কাঠামোর প্রতিটা ফাঁক, প্রতিটা লুকানোর জায়গা। সে এফিপাসকে ধরল মরুভূমির এক ঘূর্ণিঝড়ের মাঝখানে, যেখানে এফিপাস নিজের শক্তি জড়ো করছিল। সেরাক আরো নিষ্ঠুর হল, কারণ এফিপাস ছিল সেই দানব যে মন্দিরের ভারী পাথরগুলো তুলেছিল, ওনার পাথর, এবং সেই কাজের জন্য সেরাক তাকে বিশেষভাবে মনে রাখত, কারণ সেই পাথর বসানোর নকশা সেরাক নিজে করেছিল। সেরাক এফিপাসকে বাতাস থেকে টেনে বের করে আনে, যেন একটা বুদবুদ ফাটিয়ে দিচ্ছে, এবং তাকে মাটিতে চেপে ধরল এমন শক্তি দিয়ে যে এফিপাস বায়বীয় শরীর সংকুচিত হতে লাগলো, ঘনীভূত হতে লাগলো, যতক্ষণ না সে তার বাতাসে ছড়িয়ে পড়তে না পারল। তুই তুলেছিলি সেই পাথর, এবং তুই আনন্দিত হয়েছিলি যখন সেই একই পাথরের নিচে মানুষ পড়ে মরছিল। এফিপাস চেষ্টা করল চিৎকার করার, কিন্তু তার বায়বীয় গলা থেকে শুধু একটা শিশের মতো শব্দ বের হয়। সেরাক তাকে মাটির গভীরে চেপে ধরল, এত গভীরে এত শক্তিতে যতক্ষণ না এফিপাসের অস্তিত্ব নিজেই মাটির নিচে চাপা পড়ে গেল, যেমন এক সময় সেই কোনার পাথর চাপা পড়েছিল মাটির গভীরে, কোন চিহ্নই রইল না। মনোস্কেলিসকে সেরাক খুঁজে পেল একটা গিরিখাতে, সেখানে সে তার পুরনো অভ্যাস অনুযায়ী এক ভ্রমণকারীকে প্রলুব্ধ করেছিল। সেরাক সেই ভ্রমণকারীকে স্পর্শ করল না, তার লক্ষ্য শুধু অনুস্কেলিস। সে তার খচ্চরের পা দুটো প্রথমে ভেঙে দিল, যে পা দিয়ে 7 বছর সে দড়ি পাকানোর সময় বেঁচেতে দাঁড়িয়ে থাকত। তারপর তার সুন্দর হাত দুটো, যা দিয়ে সে দড়ির প্রতিটা গিট পেতেছিল। তুই বলেছিলি দড়ি পুড়ছে দেখে তুই খুব খুশি, প্রতিটা শব্দ যেন সেরাকে বলা একদম নিষ্ঠুর ঠান্ডা হিসেবে প্রকৌশলী নির্ভলতায়। এখন তোর নিজের শরীর দিয়ে আমি দড়ি বানাব, বলল সেরাক, এবং সে তাই করল। অনুস্কেলিসের শরীর তন্ত্র ব্যবহার করে, এমন ভাবে যা বলার মতো নয়, এমন ভাবে যা শুধু কল্পনায় রেখে দেওয়াই ভালো। তাকে সে দড়ি তৈরি করে ফেলল, এমন ভাবে দড়ির মতো তৈরি করে ফেলল যা বলা সম্ভব নয়। অর্নিয়াস, লিক্সটেট্রাক্স এবং বেলজেবুল তিনজনকে সেরাক একে একে খুঁজে বের করল রাতের বাকি সময় ধরে, প্রত্যেকের সাথে একইভাবে, প্রথমে তাদের কষ্টের কথা মনে করিয়ে দিয়ে যে কষ্ট তারা নিজের মুখে আসমুডিয়াসের কাছে স্বীকার করেছিল, তারপর সেই কষ্টকে অস্ত্র বানিয়ে তাদের ধ্বংস করেছে সে। অর্নিয়াসের ক্ষতবিক্ষত আঙুল সেরাক সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলে, তারপর তার পুরো শরীর পাথরের মতন কঠিন করে দিয়ে তারপর সেই পাথর ভেঙে গুঁড়ো করে দিল, যেমন এক সময় অর্নিয়াস নিজের পাথর কেটেছিল। লিক্স টেট্রাসকে সেরাক বন্দি করল একটা সিলমোহরের ভেতর, এত শক্ত একটা সিল যে কোনো বাতাস কোনো গুলি সেখান থেকে বেরোতে পারল না। বায়ুদানব শ্বাসরুদ্ধ হয়ে নিজের মধ্যে সংকুচিত হয়ে ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে গেল, এবং বেলজেবুল বুদ্ধিত যে একসময় সবচেয়ে উঁচু স্থানে থাকত, সেরাক তার ডানা দুটো ছেড়ে ফেল, একটা একটা হাড় ভেঙে যতক্ষণ না বেলজেবুল মাটিতে পড়ে রইল, উঠতে অক্ষম, পালাতে অক্ষম, এবং তারপর তাকে সেরাক এমনভাবে শেষ করল যা একজন উপর থেকে নিচে পড়ে যাওয়া সবচেয়ে সম্মানের জন্য বড় অপমান। তাকে মাটির নিচে পুঁতে দিল সে, যেন সে কখনো আকাশে ছিলই না এমন ভাবে। ভোরে আলো ফোটার আগে সেরাক আবার দাঁড়ালো সেই মরুভূমিতে যেখানে আসমুডিয়াস অপেক্ষা করছিল। তার শরীরে এখনো 6 জনের ধ্বংসের চিহ্ন লেগেছিল, ছাই, ভাঙা পালক, রক্তের মতো গাঢ় কিছু একটা যা মানুষের রক্ত নয়। কিন্তু তার রাগ এখনো শেষ হয়নি, বরং সেটা যেন আরো তীব্র হয়েছে, আরো কেন্দ্রীভূত হচ্ছে, কারণ এখন সে ক্রোধে সবটুকু একটা মাত্র লক্ষ্যের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেরাক বলে, আমার রাগ শেষ হয়নি, 6 জন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের আমি শাস্তি দিয়েছি, কিন্তু আসল অপরাধী এখনো বেঁচে আছে। আসমুডিয়াস মাথা নিচু করল, তার ঠোঁটের কোণে একটা অদৃশ্য হাসি ফুটে উঠল যা সেরাক দেখতে পায়নি, কারণ সেরাকের চোখ এখন অত্যন্ত রাগ, এবং এই রাগে শুধু একটা জিনিসই দেখছে সে। কে? সেরাক জিজ্ঞেস করল। গদলিয়া, আসমুডিয়াস বলল, এবং তার কণ্ঠে এমন কিছু ছিল যা প্রায় উপহারের মতো শোনাচ্ছিল। মানুষ যে এখন আপনার শহরে ছাইয়ের উপর নতুন কোনো কিছু করার স্বপ্ন দেখছেন, যে নিষ্পায় বসে রয়েছে রক্ষীদের পাহারায়, ভাবছে রাজত্ব নিরাপদ। সেরাকের চোখ থেকে আগুন আরো তীব্রভাবে জ্বলে উঠে, আমাকে নিয়ে চলো সেখানে, সে বলল, আমাকে দেখাও তাকে, আমি দেখব তাকে, সত্যিকারের ধ্বংস আমি তাকে নিজে দেখাব। আসমোডিয়াস নুয়ে রইল যেন একজন বিনীত সেবক সে, যদিও তার ভেতরে সে জায়গায় কোনো আলো কখনো পৌঁছায় না, সেখানে সে জানত পরিকল্পনা ঠিক মতোই হচ্ছে। ছয়জন মুছে গেছে যারা গদলিয়ার বিরুদ্ধে আসমোডিয়াসের সবচেয়ে কার্যকর হাতিয়ার হতে পারত, কিন্তু যাদের অপসারণ আসমোডিয়াসকে নিজের অভিপ্রায় এখন একমাত্র অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা দিল। এবং সেরাক ক্রোধে অন্ধ, প্রতিশোধে ক্ষুধার্থ, সম্পূর্ণরূপে আসমোডিয়াসের পরিচালনায় এখন প্রস্তুত মিসপার দিকে এগুতে। ভোরের প্রথম আলো মরুভূমির পালিতে পড়ল। দুই জিন একসাথে দাঁড়ালো একে অপরের পাশে, একজন ক্রোধে জ্বলছে আর একজন সেই ক্রোধকে নিখুঁত নিয়ন্ত্রণে রাখছে। দুজন মিসপার দিকে, গদলিয়ার দিকে, এবং সেই রাতের দিকে এগুলো যা ইতিহাসে চিরকাল লেখা রয়ে গেছে এবং লেখা থাকবে। এই শহরের নাম মিসপা। মিসপা তখন আশার শহর, জেরুজালেম পুড়ে গিয়েছে মন্দির ছাই, কিন্তু এই ছোট্ট শহরে জেরুজালেম থেকে কয়েক মাইল উত্তরে একটা নতুন জীবন গড়ে উঠছিল। গদলিয়া, আহিকামের পুত্র, যাকে বাবলনীয়রা গভর্নর বানিয়েছিল, প্রতিদিন মানুষকে বলতেন ভয় পেও না, মাটিতে চাষ করো, আঙুর গাছ লাগাও, আঙুর তুলো, বাবলনীয়দের সেবা করো এবং সব ঠিক হয়ে যাবে। মানুষ ধীরে ধীরে ফিরে আসছিল মোয়াব থেকে, আম্মন থেকে, ইদম থেকে, যেখানে তারা পালিয়ে গিয়েছিল সেখান থেকে খবর পেয়ে ফিরছিল। মিসপায় আবার শস্যের গন্ধ, আবার মানুষের কণ্ঠস্বর, আবার এক ধরনের ভঙ্গ শান্তি, কিন্তু শান্তির নিচে অন্য কিছু নড়াচড়া করছিল। সপ্তম মাসের একদিন বিকেলে মিসপার ফটকে একজন মানুষ এসে দাঁড়াল, তার সাথে দশজন। ইসমায়েল, নেথানিয়ার পুত্র, এলিশামার নাতি, রাজবংশের রক্ত তার শিরায় এবং সেই রক্তের অহংকার তার চোখে। সে ছিল সিদকিয়া রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুদ্ধের আগে, এখন তার রাজত্ব নেই, তার রাজা অন্ধ এবং বন্দী, তার শহর এখন ছাই, কিন্তু তার রক্ত এখনো তাকে বলে সে শাসন করার যোগ্য। এবং গদ্দিয়া, যে রাজবংশের নয়, যে শুধু একজন সাধারণ কর্মকর্তার পুত্র যাকে ব্যাবিলনীয়রা বসিয়েছে, সে এখন গভর্নর। ইসমাইল এই অপমান হজম করতে পারেনি, কিন্তু এই মুহূর্তে যখন সে মিসপার ফটকে দাঁড়িয়ে, তার মুখে কোনো রাগ ছিল না, শুধু একটা বিনয়ী হাসি, একটা পুরনো বন্ধুত্বের ভঙ্গি। কারণ ইসমাইল নিজে জানত না সে যা ভাবছে এরা তার নিজের পরিকল্পনা, আসলে তার শরীরের প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা পদক্ষেপ এবং তার নিয়ন্ত্রণ করছে অন্য আরেকজন। কয়েকদিন আগের কথা, রাতের অন্ধকারে যখন ইসমাইল একা ঘুমাচ্ছিল আম্মনের সীমান্তে, সেই রাতেই সেরাক তার মধ্যে প্রবেশ করেছিল। এটা সহজ ছিল না। ইসমাইলের মন ইতিমধ্যে ক্রোধে, প্রতিহিংসায়, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় ভরা ছিল এবং সেই ফাটলই সেরাকের জন্য দরজা হয়ে গেছে। জিনেরা মানুষের মধ্যে প্রবেশ করে না জোর করে, তারা প্রবেশ করে সেই ফাটল দিয়ে যা মানুষ নিজেই তৈরি করে, ঘৃণা, লোভ, হিংসা, প্রতিরোধ, স্পৃহা, প্রতিশোধ এবং লোভ। সেরাক ইসমাইলের শরীরে ঢুকে বসল, যেমন একসময় সে মন্দিরের প্রতিটা কোণে নিজেকে বুনে দিয়েছিল, এখন সে ইসমাইলের প্রতিটা চিন্তায়, প্রতিটা স্নায়ুতে নিজেকে বুনে দিল। ইসমাইল এখন ইসমাইল ছিল, তার স্মৃতি, তার মুখ, তার কণ্ঠস্বর সব অক্ষত, কিন্তু তার ভেতরে এখন একটা দ্বিতীয় উপস্থিতি বাস করছিল যে তার সিদ্ধান্তগুলোকে সূক্ষ্মভাবে বাকিয়ে দিচ্ছিল, একটা অসন্তোষকে আরো গভীর করে, একটা পরিকল্পনাকে আরো নিখুঁত করে। ইসমাইলের চোখের পেছনে কেউ যদি যথেষ্ট ভালোভাবে তাকাত, একটা মুহূর্তের জন্য দেখতে পেত তার চোখের মনিতে একটা আগুনের ছায়া, যা সাধারণ মানুষের চোখে থাকে না। আর ইসমাইলের দশজন সঙ্গী, তাদের প্রত্যেকের মধ্যে আসমোডিয়াসের সেনাবাহিনীর এক একজন বাস করছিল। নিম্ন স্তরের দানব, আসমোডিয়াসের অধীনস্থ, যারা মানুষের শরীরে প্রবেশ করতে পারে কিন্তু সেরাকের মতো বিশাল শক্তি রাখে না, তারা শুধু একটা কাজ করত, মানুষের ভেতরে ক্রোধ ভয় আনুগত্যকে তীক্ষ্ণ করা, যাতে যখন আদেশ আসবে সেই আদেশ পালন করতে কোনো দ্বিধা না থাকে। বাইরে থেকে দেখলেই এই দশজন মানুষ সম্পূর্ণ স্বাভাবিক, হাসছে, কথা বলছে, ইসমাইলের সাথে রশি কথা করছে, তাদের পায়ের গতি স্বাভাবিক, তাদের কণ্ঠস্বর স্বাভাবিক, কিন্তু তাদের চোখের গভীরে যদি কেউ অনেকক্ষণ তাকিয়ে থাকত একটা শীতলতা দেখতে পেত যা মানুষের চোখের স্বাভাবিক ভাবে থাকে না, একটা শূন্যতা যেন সেই চোখগুলোর পেছনে কেউ একজন অন্য কোথাও থেকে তাকিয়ে রয়েছে। গদলিয়া তাদেরকে স্বাগত জানালো উষ্ণভাবে। তিনি ছিলেন একজন ভালো মানুষ, সরল, বিশ্বাসী এবং হয়তো সেই কারণে বিপজ্জনকভাবে অসতর্ক। কয়েকদিন আগে জোহানান, কারেরিয়ার পুত্র, তাকে সতর্ক করে দিয়েছিল ইসমাইল ষড়যন্ত্র করছে, আম্মনের রাজা বারিসের সাথে যোগাযোগ করে আপনাকে হত্যার পরিকল্পনা করছে। গদলিয়া বিশ্বাস করেনি। তুমি মিথ্যে বলছো ইসমাইল সম্পর্কে, কথা তিনি বলেছিলেন তখন। জোহানান অনুরোধ করেছিলেন আমাকে অনুমতি দিন, আমি গোপনে গিয়ে ইসমাইলকে হত্যা করব, কেউ জানবে না। গদলিয়া তাও প্রত্যাখ্যান করেছিলেন, এমন কাজ করো না, তুমি ইসমাইল সম্পর্কে যা বলছো তা সত্য নয়। তিনি জানতেন না তার এই বিশ্বাস, তার এই উদারতা এখন তার মৃত্যুর দরজা খুলে দিচ্ছে। মিসপায় সন্ধ্যা নামল, গদলিয়ার বাড়িতে টেবিল সাজানো হল, রুটি, মদ, ফল, যতটা সম্ভব ভালো আয়োজন, কারণ গদলিয়া বিশ্বাস করতেন আতিথেয়তায় শান্তি বয়ে আনে। ইসমাইল ও তার দশজন সঙ্গী টেবিলে বসল, গদলিয়ার নিজের লোকেরাও সেখানে ছিল, যিহুদা সৈন্য এবং কয়েকজন ব্যাবিলনীয় সৈন্য, যাতেন নেবুজাদরান রেখে গিয়েছিল গদলিয়ার নিরাপত্তার জন্য। খাবার শুরু হল, কথাবার্তা স্বাভাবিক, হাসি স্বাভাবিক, মদের পেয়ালা ভরা, বারবার এমন ভাবে মদের পেয়ালাগুলো ভরা হচ্ছে যেন সবাই যাতে সেই মদ পান করতে বারবার উৎসাহিত অনুভব করে, শেষ না করলে পুনরায় কি সেই পাত্র ভরা হবে। গদলিয়া হাসছেন, ইসমাইলের সাথে কথা বলছেন পুরনো দিনের কথা, রাজদরবারের কথা, কিন্তু টেবিলের নিচে যদি কেউ দেখতে পেত ইসমাইলের হাত মুষ্টিবদ্ধ হচ্ছে এবং খুলছে ছন্দময় ভাবে, যেন কেউ তার হাতের পেশি নিয়ন্ত্রণ করছে, প্রস্তুতি নিচ্ছে, এবং ইসমাইলের ভেতরে সেরাক অপেক্ষা করছিল। এই মানুষ, সেরাক ভাবছিল ইসমাইলের মনের গভীরে, এই মানুষ আমার ধ্বংস হওয়ার শহরের ছায়ের উপর দাঁড়িয়ে হাসছে, এই মানুষ ভাবছে সে নতুন কোনো কিছু করে তুলবে, নতুন আশা, নতুন জাতি, আমার 7 বছরের যন্ত্রণা, আমার নিখুঁত স্থাপত্য যা আগুনে পুড়ে গেছে, এই মানুষ তার ছায়ের উপরে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন আমি এখানেই শেষ করব। খাবারের মাঝামাঝি যখন রুটি ভাঙা হচ্ছে, যখন মদ ঢালা হচ্ছে আরো একবার, তখন গদলিয়া মাথা নিচু করে নিজের পেয়ালার দিকে তাকিয়ে আছেন। ইসমাইল উঠে দাঁড়ালো, তার দশজন সঙ্গীও একই মুহূর্তে উঠে দাঁড়ালো, এত নিখুঁত সমন্বয় যে এটা কোনো মানুষের প্রতিক্রিয়া নয়, এটা যেন একক ইচ্ছার 10টা প্রতিচ্ছবি। গদলিয়া মুখ তুললেন বিভ্রান্ত হয়ে, কি হয়েছে? ইসমাইল তরবারি বের করল এবং সেই মুহূর্তে তার চোখের পেছনে সেরাকের আগুন জ্বলে উঠল, এতটা উজ্জ্বল যে গদলিয়া এক মুহূর্তের জন্য দেখলেন ইসমাইলের চোখ আর মানুষের চোখ নয়, সেখানে কিছু একটা পুরনো, কিছু একটা অসীম ক্রোধে ভরা, এবং তা চলছে, কিন্তু বোঝার সময় ছিল না। তরবারি নেমে আসে গদলিয়ার গলায়, তার বুকে একটা নয় একাধিক আঘাত, কারণ ইসমাইল একা ছিলেন না, তার দশজন সঙ্গীও একসাথে ঝাঁপিয়ে পড়ল তাদের তরবারি বের করে। গদলিয়া মাটিতে পড়ে গেলেন, তার রক্ত টেবিলের কাঠে ছড়িয়ে পড়ল, পেয়ালার মদের সাথে মিশে গেল। আর শেষ মুহূর্তে গদলিয়া হয়তো বুঝতে পেরেছিলেন জোহানান সত্যি বলেছিল, কিন্তু সেই উপলব্ধি কোনো কাজে আসেনি। ঘরের ভেতরে এরপর যা ঘটল সেটা ভোজ থেকে একটা কসাই খানায় রূপান্তরিত হল। ইসমাইল ও তার দশজন সঙ্গী প্রত্যেকে আসপুরিয়াসের কোনো না কোনো দারব দ্বারা আবিষ্ট, টেবিলের চারপাশে ছড়িয়ে পড়ল তরবারি হাতে। যিহুদার সৈন্য যারা গদলিয়ার সাথে ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করল, কিন্তু তাদের প্রতিরোধ দুর্বল ছিল, কারণ তারা প্রস্তুত ছিল না। এবং তাদের আক্রমণকারীরা মানুষের সীমার চেয়ে দ্রুত, মানুষের নির্ভুলতার চেয়ে নিখুঁত আঘাত করছিল। একে একে তারা পড়ে গেল সবাই। ব্যাবিলনীয় সৈন্যরা, নেবুজারডানের রেখে যাওয়া রক্ষীরা, তারাও লড়াই করল, কিন্তু তাদের সংখ্যা কম ছিল এবং তারাও এই বিশ্বাসঘাতকতার জন্য প্রস্তুত ছিল না। ঘরের ভেতরে তরবারির শব্দ, মানুষের আর্তনাদ এবং রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। ইসমাইল নিজে, তার ভেতরে বসা সেরাক, বদলিয়ার মৃতদেহের পাশে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, যেন নিশ্চিত হতে চাইছে কাজ শেষ হয়েছে। এই একজন মানুষ, সেরাক ভাবল ইসমাইলের মনের গভীরে যে আশার প্রতীক হতে চেয়েছিল, এখন সে শুধু একটা মৃতদেহ, রক্তে ভেসে যাওয়া মরদেহ। কিন্তু সেই সন্তুষ্টি দীর্ঘস্থায়ী হল না, কারণ মিসপায় শুধু গদলিয়া ছিলেন না, ছিল আরো মানুষ। যুহুদার বাকি কর্মকর্তা, ব্যাবিলনের বাকি সৈন্যরা, যারা ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিল, ইসমাইল ও তার দশজন সঙ্গী এখনো সে অশুভ আবেশের নিয়ন্ত্রণে শহরের ভেতরে ছড়িয়ে পড়ল রাতের অন্ধকারে। নিষ্পার রাস্তায় চিৎকার শোনা গেল, প্রথমে একটা, তারপর আরেকটা। ব্যাবিলনীয় সৈন্যদের ক্যাম্পে আক্রমণ করা হল। যারা ঘুমিয়েছিল তারা প্রস্তুত ছিল না, তারা একে একে কাটা পড়ল। যিহূদার যে সমস্ত কর্মকর্তা গদলিয়ার সাথে যোগ দিয়েছিল, তাদের ঘরে ঘরে গিয়ে হত্যা করা হলো। তাদের পুরো রাত ধরে হত্যাযজ্ঞ চলল, শান্ত, পরিকল্পিত, নিখুঁত। কারণ এটা শুধু মানুষের ক্রোধ ছিল না, এটা ছিল এক স্থপতির ক্রোধ, এক নকশার মতো হিসাব করে চালানো হত্যাকাণ্ড। কে কোথায় থাকবে, কখন আক্রমণ করবে, কিভাবে কেউ যাতে পালাতে না পারে। সেরাক জানত কিভাবে একটা কাঠামো নিখুঁতভাবে ভাঙতে হয়, এবং মিসপা সেই রাতে তার হাতে একটা কাঠামোই ছিল, মানুষের জীবন, মানুষের আশা, যা সে টুকরো টুকরো করে ভেঙে দিল। ভোরের আগে যখন রক্তের গন্ধ মিসপার বাতাসে জমাট বেঁধে আছে, তখন গদলিয়ার ঘরের মেঝে এবং রাস্তার পাথর রক্তে ভেজা। ইসমাইল দাঁড়িয়ে রইল শহরের কেন্দ্রে, তার হাতে তরবারি রক্তের লাল, তার মুখ যা একসময় বিনয়ী হাসিতে ভরা ছিল এখন স্থির, প্রায় শূন্য, যেন সেখানে কেউ একজন বাস করছে যে মানুষের অভিব্যক্তি বুঝতে পারে না। দূরে আকাশে একটা বিন্দুতে, যেখান থেকে এক রাতের আগে আসমোডিয়াস ডেকেছিল সিরাককে, সেই জায়গাটা যেন এক ধরনের অন্ধকার। কিন্তু হঠাৎ একটা শব্দ হয়, যেন খুব দ্রুত বেগে কেউ নেমে এসে কাউকে আঘাত করলো, এবং যাকে আঘাত করা হলো সে হচ্ছে আসমোডিয়াস। সে ছিটকে পড়লো এমন ভাবে, যেইখানে ইসমাইল তথা সেরাক দাঁড়ানো, তাকে পার করে সে সামনে যেয়ে পড়ল, এবং যেই মুহূর্তে আসমোডিয়াসকে এইভাবে পড়তে দেখল সেরাক, সে গর্জে উঠে জিজ্ঞেস করল, কার এত বড় দুঃসাহস? ঠিক সেই মুহূর্তে একটা উত্তর ভেসে আসে, কুকুর কবে থেকে ভুকতে শুরু করল? বহু দূর থেকে এই কথাটা যখন ভেসে আসে, এই কথা সেরাককে আরো বেশি রাগিয়ে তোলে। কুকুর, এত বড় দুঃসাহস! সেরাক ঘুরে তাকায়, কিছু দূরে যে দাঁড়িয়ে রয়েছে তার শক্তি সম্পর্কে সে ধারণাও জানে না, তার কোনো ধারণাও নেই। যে দাঁড়িয়ে রয়েছে সে প্রবল প্রতাপশালী, একদম প্রতাপশালী। সে ছুঁড়ে মারে একটা বর্ষা, যে বর্ষা একটুর জন্য ইসমাইল তথা সেরাকের পাশে যে লাগেনি, যেন ইচ্ছে করে সে এমন ভাবে সে বর্ষা ছুঁড়ে মেরেছে যাতে সেরাক তা দেখতে পায়, এবং সে বর্ষা পুনরায় আবার সেই সত্তার কাছে ফিরে যায়। সেই সত্তা যখন তার দিকে এগিয়ে আসতে শুরু করে, প্রচণ্ড ক্রোধে ইসমাইলের শরীর থেকে বেরিয়ে এসে সেরাক, যখন ইসমাইলের শরীর থেকে বেরিয়ে এসে সেরাক ইসমাইলের এমন ভাবে চিৎকার দেয় যেন তার কলিজাটা ফেটে যাওয়ার মতো উপক্রম হয়েছে। কিন্তু সেই মুহূর্তে যে সত্তা মাত্র এখানে তার আগমন ঘটিয়েছে, সেই সে প্রবল আঘাত হানে সেরাকের উপরে। তার আঘাতে মাটিতে এমন ভাবে আছড়ে পড়ে সেরাক, এবং এমন ভাবে গড়িয়ে যায় কিছু দূরে, যা সেরাকের কাছে অত্যন্ত আশ্চর্যজনক। অতি বেগুনি রশ্মি বের হচ্ছিল তাই সেই সত্তা থেকে। অতি বেগুনি রশ্মি যা অনেকটা নক্ষত্রের মতো, কিন্তু অত্যন্ত তেজী এবং অত্যন্ত অহংকারী সেই সত্তা। সে পুনরায় আঘাত করতে যাবে সেই সত্তাকে, মানে সেরা পুনরায় সেই সত্তাকে যখন আঘাত করার জন্য উঠে, ততক্ষণে ওই সত্তা সেরাকে পায়ের নিচে এক বিশাল গর্ত করে দেয়, যাতে সেরাক সাথে সাথে নিচে পড়ে যায়। সেইখান থেকে সেরাক যখন বেরিয়ে আসে, বেরিয়ে আসার আগ মুহূর্তে তাকে লক্ষ্য করে হামলা চালায় সেই সত্তা। কিন্তু এবার সেরাক সেই হামলা ঠিকই দিতে পারে। একটা সংঘর্ষ হয় দুই হাতিয়ারের, যে শব্দটা বজ্রপাতের শব্দের মতো। সেরাক বুঝতে পারল এই সত্তা প্রবল প্রতাপশালী এবং এই জমিন, এই পৃথিবী তার শক্তির মূল উৎস, এই সূর্য, এই সবকিছু এই মুহূর্তে তার পক্ষে, কারণ ভোরের আলো ফুটতে যাচ্ছে। সেরাক আরেকটা আঘাত করতে গেল, কিন্তু এবার সে আঘাত সেই সত্তা ঠেকিয়ে দেয়। সেই সত্তা সেই আঘাত ঠেকিয়ে দেওয়া মাত্রই সেরাক বুঝতে পারল এর সাথে লড়াই করে সেই মুহূর্তে পেরে উঠতে পারবে না, কারণ সেরাক শুধুমাত্র তার শক্তিকে দেখতে পাচ্ছে, এই শক্তি সম্পর্কে তার ধারণা অনেক কম। সেরাককে ধাওয়া করলো সেই সত্তা। সেরাক দুইবার সেই ধাওয়াকে ঠেকিয়ে দেওয়া সত্ত্বেও তৃতীয়বার সেই সত্তা তাকে আবারও ধাওয়া করে। এবার সেরাক সেই সত্তার ভেতরে থাকা নক্ষত্রের শক্তি তথা এই সূর্যের শক্তিকে অনুধাবন করতে পেরে এই মহাকাশের বাইরে সে ছুটে গেল, কারণ সে জানে এই মহাকাশের বাইরে চলে গেলে এই সত্তা তার কিছুই করতে পারবে না। কিন্তু সে যখন এই সত্তার কারণে মহাকাশের বাইরে চলে যায়, সেই মুহূর্তে সেরাক বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। যতক্ষণ সে এই জমিনে ছিল, যতক্ষণ এই মাটিতে সে ছিল, ততক্ষণ সে দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল ক্রোধে, রাগে, দুঃখে। কিন্তু এইবার সেই দুর্নীতিপরায়ণ শক্তি তার ভেতর থেকে সরে গিয়েছে, যেই মুহূর্তে সেই পৃথিবী সীমানা ত্যাগ করেছে। বাস্তবতা এবং সত্য তার সামনে প্রকাশিত হতে লাগলো নাটকের মতো, স্ক্রিনে যেন সবকিছু প্লে করা হচ্ছে। সেরাক নিজেকে আবারও নির্বাসনে নিয়ে গেল, কারণ এবার সে তারই এমন এক গোলাম আসমোডিয়াসের মাধ্যমে এমন ভাবে বকা হয়েছে যা তার জন্য অত্যন্ত অপমানজনক। অপমানে এবং সেই সত্তার থাওয়ার কারণে নিজেকে সে মহাকাশের সেই অনন্ত গহীনে নিয়ে গেল, যেইখানে এক টিমটিমে আলোর রূপে নিজেকে আবারও নির্বাসনে রেখে দিল সেরাক। আর সেই সত্তা পৃথিবীর সীমানা পার না করে ঠিকই আসমোডিয়াসের কাছে এসে নামে। আসমোডিয়াস উঠে দাঁড়াবার সময় তাকে দেখে একবার হাসল এবং কোনো কিছু বলার আগে সেই সত্তা যার ভেতর থেকে অতি বেগুনি রশ্মি বের হচ্ছিল, সে আসমোডিয়াসকে আবারও একটা লাথি মারে। আবারও আসমোডিয়াস ছিটকে যেয়ে পড়ে বহু দূরে এবং সেই সত্তা সেই জায়গা ত্যাগ করে, কারণ সে এসেছিল বড় শিকার ধরতে। কিন্তু বড় শিকার এই মহাবিশ্বে আবারও নির্বাসনে। শেষ হল চার পর্বে টেম্পল অফ সলোমনের ঘটনা। এবং আপনাদের অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে, আমি আপনাদেরকে শুধু এটা বলবো যে ঘটনাগুলো যেভাবে আমি পাচ্ছি এই ঘটনাগুলো কোনো মানুষের কাছ থেকে নেওয়া না। এবং কিছু কিছু ঘটনার ব্যাপারে হয়তো আপনারা অন্যান্য কিতাব পড়লে জানতে পারবেন, কিন্তু আমি সেটা বলছি না যে সবার কথাই সত্য বা আমার কথাই সত্য। কিন্তু ইনফরমেশনগুলো আমি কোনো মানুষের কাছ থেকে নিচ্ছি না, এবং এই ঘটনাটা আমি আপনাদের সামনে প্রকাশ করতে চেয়েছিলাম কারণ আমরা ইতিহাসের ব্যাপারে জানি না। যে ইতিহাস মানুষ লিখে, কখনো কখনো সেই ইতিহাসের লেখক উন্নত হয়, তো এই কারণেই এই ঘটনাটা আমি আপনাদের সামনে আনতে চেয়েছিলাম এবং আমি আনতে পেরেছি এই ঘটনাটা। আশা করি এই ঘটনা আপনাদের ভালো লেগেছে, টেম্পল অফ সলোমনের এই চার পর্বের এই ঘটনাটা। এবং যদি জানতে চান মহাকাশে চলে যাওয়া সেরাকের পরে কি হয়েছিল, তাহলে আপনাদেরকে শুনতে হবে ওই ঘটনাটা, যেটা অনেক আগে পাবলিশ হয়ে গেছে মিডনাইট হরর পডকাস্টের চার পর্বে দি এল্ডার, ওই সিরিজটি যদি আপনারা শুনেন তাহলে জানতে পারবেন এই যে এখন নির্বাসিত হয়ে যাওয়া সেরাক দ্বিতীয়বার এই মাটিতে ফেরত এসেছিল এবং এরপরে সেরাকের সাথে ফাইনালি কি হয়েছিল সেটা সেই চার পর্বে সিরিজে দি এল্ডারে আপনারা শুনতে পাবেন। যদি মনে চায় মিডিয়া ধরা পডকাস্টে ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সমস্ত ভিডিওগুলো দেখবেন। এখন শুরু হবে আজকের পর্বের পরবর্তী ঘটনা। ধান ক্ষেত একদম কর্দমাক্ত এলাকা, আকাশে চাঁদ তখন একদম হেলে পড়েছে। যখন প্রথম ঘুষিটা মারলাম কাদা নিজের মুখে পর্যন্ত ছিটকে এসে পড়েছিল, কিন্তু পরবর্তী ঘুষিটা যখন আবারও মারলাম তখনও কাদা ছিটকে গিয়েছিল চারপাশে, কিন্তু আমার নিজের চেহারার দিকে আসেনি। ওর চেহারাটা একদম কাদায় মেখে রয়েছে। সেই ব্যক্তিকে যখন তৃতীয়বার ঘুষি মারব ঠিক ওই সময় সে আমার হাত ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু তাকে আমি আর সেই সুযোগ দিতে পারিনি। অবশ্য ঘুষিটা আর লাগেনি, কিন্তু আমি তার উপরে পড়ে গিয়েছিলাম। ওই কাদায় মাখা সেই ব্যক্তিকে সেই সময় আর ধরতে পারিনি, কিন্তু তার আগ পর্যন্ত সে আমার সাথে পেরে উঠতে পারেনি। একদম কাদায় মাখা সেই ব্যক্তি যখন চারপাশে এই অন্ধকার রাত, আমি এমন একটা জায়গায় যেখানে আমার থাকার কথাই না। আমার কথা ছিল দোকানের ভেতরে থেকে পরের দিন চলে যাওয়ার কথা, আমি পরের দিন সেখান থেকে যাইনি, থেকে গেলাম আমি এখানে। আর ঠিক শেষ পর্যন্ত পরের দিন আর কি ওই রাতের বেলা এমন এক জায়গায় যে পৌঁছে গেলাম যেখানে পাওয়া মাত্রই তাকে আমি মারার জন্য দ্বিধাবোধ করি নাই। স্লো মোশনে যদি চিন্তা করি ওই ঘুষিটা খাওয়ার আগে সে অন্তত কল্পনা করেছে যে একটা মুষ্টিবদ্ধ হাত তার দিকে এগিয়ে আসছে কত জোরে। ঘটনা তো শুরু মাত্র, আমার যাওয়ার কথা ছিল আমি আর যাইনি। আমি ডিসাইড করলাম আমি থেকে যাব, আমি দেখি কারণ আমি এখানে এসেছি সমস্যা কোথায় সেটা দেখার জন্য। সমস্যা খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন কখনো কখনো, আর যখন এরকম একটা অবস্থা যে পুরো গ্রামের উপরে একটা নিয়ন্ত্রণ রয়েছে কারোর যে মানুষ, সেই ক্ষেত্রে আপনি করবেন কি তার বিরুদ্ধে যদি আপনি তার ব্যাপারে কিছু নাই জানতে পারেন? গ্রামের উপরে নিয়ন্ত্রণ কিভাবে? কিছু কিছু ছোট ছোট ইনসিডেন্ট বলি, নইলে বুঝতে পারবেন না গ্রামের উপরে সে নিয়ন্ত্রণ কিভাবে নেয়। ধরুন বাজার থেকে একজন ব্যক্তি নিজের বাড়ির দিকে যাচ্ছে, রাস্তায় তার ব্ল্যাক আউট হয় অথবা তার মাথা ঘুরে ওঠে, এরপরে কি হয় তা সেটা কিছু মনে থাকে না। তার হুঁশটা ফিরে হয়তো এক ঘুম দেওয়ার পরে অথবা দুই দিন পরে ঘুমের ভেতরেই, মানে ঘুম থেকে ওঠার পরে তার হুঁশ ফিরে। এর আগে কি হয়, সে স্বাভাবিকভাবেই নিজের বাসায় যে পৌঁছায় কিন্তু কারোর সাথে বেশি কথা বলে না। হ্যাঁ ঠিক এরকম, এইভাবে যেমন সে কথা বলে ঠিক তেমনি। তাকে যদি কোনো কিছুকে জিজ্ঞেস করত ওই হুম হার পরের কোনো কথা বলতে পারত না, ফেল ফেল করে সে তাকিয়ে থাকত। একদিন যেত, দুদিন যেত, আবার কখনো কখনো সেই দিনই মানে রাতের ঘুমের পরে ঠিক হয়ে যেত। ঠিক তেমনি দুজন মানুষ অত্যন্ত আপন, অত্যন্ত ভালো সম্পর্ক, হুট করে এমন ভাবে ঝগড়া লাগবে তারা যে একজন আরেকজনকে জবাই করতে দ্বিধাবোধ করবে না। এতটা আগ্রাসী হয়ে ওঠে তারা যে তারা শরীর থেকে রক্ত বইয়ে দিলেও তাতে সেই আগ্রাসন থামে না। দুজন মানুষ হঠাৎ করে করাপ্টেড হয়ে পড়ে, এমন ভাবে একজন আরেকজনকে মারতে থাকে, যে মার খাচ্ছে সেও মারে আবার যে মার মারছে সেও মার খায়। রক্ত ভর্তি হয়ে যায় চারপাশে, তাদের সেন্স থাকে না, নিজেদেরকে তারা খুঁজে পায় আরো অনেক পরে, হয়তো তখন প্রচন্ড আহত অবস্থায়। আবার আরেক জায়গায় একজন ব্যক্তি যে নিজে সারাদিন খুব ভালো কাজকর্ম করত, সে চুপচাপ ঠায় দাঁড়িয়ে থাকবে কোথাও না কোথাও, চুপচাপ বসে থাকবে কোথাও না কোথাও, কেউ কিছু জিজ্ঞেস করলে উত্তর দিবে না। আবার আরেকজন ব্যক্তি কিছু সময় পরপর যে লাফ দিয়ে পানিতে পড়বে, পানির ভেতরে বারবার হাপুস হুপুস হাপুস হুপুস ডুব দিবে। কেউ কখনো কখনো গাছতলায় বসে কপালে হাত রেখে এরকম করবে, অদ্ভুত রকমের আচরণ করে, কিন্তু তাদের সেটা মনে থাকে না। গ্রামে এই ব্যাপারটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় যে গরম বাতাস উঠছে, এই গরম বাতাস গায়ে লাগলে এই লোকগুলোর উপরে গরম বাতাস প্রভাব ফেলে আর তারপরে লোকগুলোর সাথে এরকম হয়। এমন অবস্থা হয়েছিল যে একজন নারী যে তার সন্তান নিয়ে বাইরে বেরিয়েছিল, সে তার সন্তান নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল, ঠায় দাঁড়িয়েছিল তার পায়ের উপরে। তার যাওয়ার কথা ছিল যেখানে সে সেখানে যায়নি, প্রচন্ড বৃষ্টির ভেতরে সে দাঁড়িয়েছিল, প্রচন্ড বৃষ্টির ভেতরে। এখন বাড়িতে যেহেতু বাড়িতে তো সে যে পৌঁছায়নি, গ্রামে কখনো কখনো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি খুব কাছাকাছি হয়, খুবই কাছাকাছি, 10 মিটার হাঁটা পথ। এখন যদি বাবার বাড়িতে যেয়ে না পৌঁছায় অথবা শ্বশুর বাড়িতে যেয়ে না পৌঁছায়, মানুষ খুঁজতে বের হবে না, ঠিকই পায়। বৃষ্টির ভেতরে ঠায় দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা কান্না করছে, কিন্তু সে ঠায় দাঁড়িয়ে রয়েছে। বুঝে বললাম, তারা বিশেষ করে গরম বাতাস, খুব কুটি কয়েক মানুষ জানে, বয়স্ক কুটি কয়েক মানুষ জানে আসল ঘটনায় কি ঘটে। যুগ তো ধীরে ধীরে বদলাচ্ছে, কিন্তু তারপরও গরম বাতাসের প্রভাব কখনো যায়নি। আর এটা এমন একটা ব্যাপার যে এখানে গরম বাতাসের প্রভাব কেউ কখনো কমাতে পারবে না, বরং নিয়ন্ত্রণে রাখতে পারবে। কোনো না কোনো কারণে যে গরম বাতাস ছড়ায় সে এখন আরো বেশি মুক্ত, তাকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সে সেখান থেকে মুক্ত হয়ে গেছে। এটাই ঘটনা। সে চারপাশে ঘুরে বেড়ায় আর একের পর এক উদ্ভব কাণ্ড ঘটায়। এই কাণ্ডগুলো সাধারণ চোখে যখন মানুষ দেখবে তখন বলবে যে এটা মানবিক সমস্যা। ওই যে বললাম, একজন নারী সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে, একজন ব্যক্তি যে বাসায় পৌঁছানোর পরে সে হুম হা উত্তর দেবে, দুজন ব্যক্তি রক্তারক্তি অবস্থায় পৌঁছে যাবে তবু একজন আরেকজনকে মার দেওয়া থামাবে না, ব্যাপারগুলো একদমই মানবিক। কিন্তু এর পেছনে আসল খেলাটা খেলাকে, সে যাকে ধরার জন্য বা যাকে দেখার জন্য যে উদ্দেশ্যই হোক না কেন, আমি তো এখানে। কখনো কখনো সমাধান আশা করা খুব কঠিন, সমাধান কখনো কখনো হয় না। 10 বারের ভেতরে হয়তো মানুষ 2 বার সফল হয়, 3 বার হয়, কেউ কেউ 5 বারও হয়। আমার ক্ষেত্রে কখনো কখনো আমি 10 বারই হেরেছি, আবার জিতেছিও 10 বার, পার্সেন্টেজ নেই কোনো। যখন যেটা যেভাবে তাকদিরে থাকার কথা সেটা সেভাবেই ঘটে। কিন্তু একটা গ্রাম মানুষের উপরে নিয়ন্ত্রণ নেওয়া এত সহজ না, সমস্ত এন্টিটির পক্ষে কিন্তু, মানে একটা এলাকার উপরে নিয়ন্ত্রণ নেওয়া সহজ, কিন্তু সব ধরনের এন্টিটি তো আর এক একটা দেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করে না, অবস্থান তো করে না, আর সব ধরনের এন্টিটি চায়ও না এত বড় ম্যানিপুলেশন ঘটাতে। বরং আমার কাছে কেন জানি মনে হয় ব্যাপারগুলো একটু ভিন্ন, যেমন বিশেষ করে বাচ্চাকে আছাড় দিয়ে মারা, 7 বছরের আর কি, ওই ছেলেটাকে যে পুকুর পাড়ে আছড়ে আছড়ে মেরেছে, ওই যেভাবে লাশটা পাওয়া গিয়েছিল, অনেক কিছু ইঙ্গিত করে, আগ্রাসনের ইঙ্গিত করে, রাগ ক্ষোভ। আর আকন্দ সাহেবকে যেভাবে তালাশ করে বেড়ায়, তাও তো নির্ভর করে যে আকন্দ সাহেবকে সে কোন চোখে দেখে। আর আমাকে যে ভয় দেখাতে চেয়েছিল রিজন একটাই, আমি তার শত্রু, আর নইলে তার জন্য আমি থ্রেট, আমি কি ভাবি সেটা আসলে ম্যাটারই করে না। ম্যাটার করে এই মুহূর্তে, রাতে আমি কাকা মারলাম সেই পর্যন্ত ঘটনা ঘটার আগে কি ঘটেছে তার উপরে। আমি আকন্দ সাহেবের সাথে দেখা করলাম এবং আকন্দ সাহেবকে আমি বললাম, রাতের বেলা দোকানে ছিলাম এবং ওই নারীর মতো দেখতে সে কিন্তু এসেছিল আমাকে ভয় দেখাতে, আমি চাইলে চলে যেতে পারতাম। আকন্দ সাহেব তখন আমাকে উত্তর দিল, তাহলে জান নাই কেন? আমি আকন্দ সাহেবকে বললাম, যাতে আমাকে তুমি করে বলেন, আমি অনেক ছোট, আপনার ছাত্রের মতো বয়স আমার। সে আমাকে বললো যে আমার কোনো দরকার নেই তুমি করে বলার। জান নাই কেন? আমি বললাম আমি যাই নাই, কারণ আমার জানার দরকার। আমি এসেছি এখানে, সমাধানটা হবে কি হবে না সেটার ব্যাপার না, জানার জন্য এসেছি। বয়স কম, যত বেশি পারি তত বেশি জানবো, আর যত বেশি জানবো তত বেশি সহজ। উনি আমার দিকে একটু ঝুঁকে বলল, এত বেশি জানা ভালো না, এত বেশি জানার চেষ্টাও করবেন না, বেশি জানার চেষ্টা করলে পরে বিপদ বাড়তে পারে। আমি বললাম যে আমি বিপদের ব্যাপারে জানি তো, আমার পায়ে গড়িয়ে গড়িয়েছে একটা মাটির হাড়ি পাঠাবে, এর ভেতরে যে ছাই থাকবে ওই ছাই কি জিনিস সেটিকে আমি জানি না, বুঝে জানি। আবার আপনার পেছনেও ঘুরে আমি তো তাকিয়ে দেখতে পাচ্ছি যে আপনার পেছনেও ছায়া আছে, বিশেষ করে আমি ওকে এখন দেখতে পাই আপনার পেছনে দাঁড়ানো। আমি যখন এই কথা বলি এটা মিথ্যা কথা না, ওই নারী তার পেছনে দাঁড়ানো, সে পেছনের দিকে ঘুরে তাকায়নি, বরং আমার কেন জানি মনে হলো যে সে কিছুটা আতঙ্কিত হলো আমার এই কথা শুনে। আমি তখন তাকে বললাম, ব্যাপারটা কি বলেন তো, আপনার পরিবারের লোকজন এক এক কথা বললো আমাকে, আমি এখানে আসার পরে আমি যে দেখতেলাম আর আশপাশে যা ঘটে, কোনো কিছু না মানে মিল খায় না ওইভাবে, বরং কেন জানি মনে হয় যে এটা কোনো একটা রাগ। আমি যখন এই রাগ আর ক্ষোভ বলছিলাম ওই একই সময়ও তিনি এই কথাটাই বলছিলেন, রাগ আর ক্ষোভ, মানে আমরা দুজনই একই সময়ে এই শব্দ দুইটা উচ্চারণ করি। তখন যখন এই শব্দ দুইটা আমরা একসাথে উচ্চারণ করলাম, তখনই আমি ওনাকে বললাম, রাগ আর ক্ষোভ কার, কে এখানে যে আশপাশে ঘরে, মানুষ তো না, কারিনও না। উনি তখন জিজ্ঞেস করলেন, কারিন কি? আমি বললাম যে মানুষ মরে গেলে যে মানুষের ভূত দেখা যায় ওইটা হচ্ছে কারিন। তিনি আমাকে বললেন, আমি তো জানি মানুষ মরে ভূত হয় অনেক সময়, ভূত তো মানুষকে ধরে। আমি বললাম থাক বাদ দেন, আমাকে বলেন তো ঘটনা কি। উনি চিন্তা করল আমার মতো একজনকে এই ঘটনা বলবেন কিনা, কেন জানি তিনি ডিসাইড করলেন যে না তিনি আজকে কিছু বলবেন না আমাকে। এটা আমি ওনার পেছনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি সেই নারীর যে ছায়া মূর্তিটা, এটা কিছুটা এমন একটা আকার ধারণ করলো, কিছুক্ষণ আগে ছিল সে অত্যন্ত লাবণ্যময়ী, আমি বলছি ছায়ার কথা, কোনো ফেস বা কোনো ক্যারেক্টার নয়, দেয়ালে আর কি লাবণ্যময়ী একটা ভাব থাকে না একটা ছায়া। সেই ছায়াটা হুট করে কিছুটা আক্রমণাত্মক হয়, কিভাবে, যখন চুলগুলো বাতাসে ভাসবে ছায়াটা দেখাবে যে আমার চুল ভাসছে এবং আমার চুল দাঁড়িয়ে যাচ্ছে, তখন এটা বোঝা যায় যে এটা আক্রমণাত্মক একটা ভাব। ঠিক ওই রকমই তার চুলগুলো একদম ভেসে উঠেছিল। তখন কেন জানি মনে হচ্ছিল যে এই আকন্দকে আমার সন্দেহ করা উচিত, বেটা ভালো মানুষ না, ভালো মানুষ যদি হতোই তাহলে ওর পিছনে ঘুরে কেন। সন্দেহের লিস্টে এক মুহূর্তে তাকে আমি এক নম্বরে তুলে ফেলেছে। ব্যাপার হলো এখানে আমাকে কেউ সাহায্য করছে না এক সেকেন্ড উত্তর পাওয়ার জন্য, অনেকটা এমন একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে যে পরিবেশে কে শত্রু আর কে ভালো তা বোঝা কঠিন। আকন্দ সাহেব সেখান থেকে উঠে গিয়েছিলেন, তিনি আবার ফেরত আসলেন। তার সামনে ছিল পঞ্জিকা এবং ওইটার অবস্থা থেকে বুঝতে পারলাম যে এটা আসলে পানি লেগে গিয়েছে। উনি আমাকে বললো ওই স্পেসিফিক ডেট, মানে আমরা যে ডেটে কথা বলছি মানে যে তারিখ ছিল সেদিন, ওই ডেটে কথা বললো যাচ্ছে কি দিন। আমি বললাম যাচ্ছে কি দিন দিয়ে কি করবেন? তো উনি আমাকে বললো যে অমাবস্যা দুদিন পর। আমি বললাম হ্যাঁ বুঝি তো অমাবস্যা দুদিন পর, তারপরে কি? উনি আমাকে বললো যাকে আপনি দেখেন হাটে, যাকে দেখেন আপনি আশপাশে তার প্রভাব বিস্তার করতে, যাকে আপনি আমার পেছনে দেখেন, সে ওই অমাবস্যা যখন আসবে সে ঠিকই কোনো না কোনো মানুষকে মেরে নিয়ে চলে যাবে। আমি বললাম যে মেরে নিয়ে চলে যাবে ঠিক কিরকম? তখন তিনি আমাকে যেটা বললেন, প্রত্যেকবার একটা ঘটনাই ঘটে, প্রথমে বাচ্চা, পরে নারী, তারপরে মেয়ে বাচ্চা আর কি, তারপরে পুরুষ। অর্থাৎ অ্যাডাল্টহুডের দুজন, অ্যাডাল্টহুড যেটাকে বোঝায়, পুরুষ এবং স্ত্রী এবং বালক আর বালিকা। বালক আগে গেছে, নেক্সট হচ্ছে এক নারী, তারপরে হবে পুরুষ, তারপরে হবে বাচ্চা মেয়ে। কেন যায় এইভাবে? যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম তখন উনি আমাকে বললেন, কেন যায় এইভাবে সেই কথা যদি আজকে বলতে যাই তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না আপনি। কথা হচ্ছে যে আপনি এটাকে থামাতে পারবেন। আমি বললাম যে একজন চোরকে যদি আমি ধরি তাহলে আমি তো জানি যে সে চুরি করেছে কেন, আর এখানে আমি যাকে ধরার জন্য আসলাম তার ব্যাপারে আমি জানি না কিছু, তো তাকে আমি ধরবো কিভাবে? সে যে কোন জায়গায় কেন চুরি করছে সেটা তোমার জানার দরকার। আবার এমনও তো হইতে পারে যে অন্য আরেকজন এখানে একটা সুন্দর দাবার চালে, বসে বসে কোথাও না কোথাও দাবার গুটিগুলা চালছে মাঝখান দিয়ে, আমি নিজে বিপদের মধ্যে পড়ে যাব। উপায় কি? এখন সে তখন আমাকে কোনো কিছু বলতে চান নাই এবং আমি তার সাথে কথা বলতে চাইলাম না, আমার জানার দরকার নেই এখন আর। নিজের বইতে যদি বের করতে পারি তাহলে সবচেয়ে ভালো, কিন্তু আপনি গ্রামে একটা নতুন মানুষ এসছেন এমন এক বাড়িতে রাখন্দ সাহেবের আত্মীয় হয়ে আর কি, আত্মদিকে মানুষ অন্যভাবে থাকাবে, কারণ জানা যাবে যে এই বাড়িতে লোক আসছে, এ বাড়ির মানুষজন নাকি একটু পাগল পাগল পাগলাটে টাইপের, এদের ডিএনএতে সমস্যা। তো আপনি বাইরের যে কোনো ইনফরমেশন মানুষের কাছ থেকে নিতে পারবেন না, এক্সেপ্ট যদি কোনো চায়ের দোকানে বসেন এবং চায়ের দোকানদার যদি ফ্রেন্ডলি ভাবে কথা বলে তাহলে আপনি হয়তো জানতে পারবেন। এখন গ্রামের একটা চায়ের দোকানে যেয়ে বসলাম, অতক্ষণে আমি দুইটা তিনটা রাস্তা চিনতে পেরেছি। চায়ের দোকানে বসলাম, আশপাশে কেউ ছিল না এবং তিনি ওই ব্যক্তির কি যিনি চায়ের দোকানদার তার সাথে কথা বলতে বলতে যতটুকু জানতে পারলাম, মানে উনি নিজে বলল ওই বংশ, এই পাগলের বংশ, ওই বংশ পাগলের বংশ, আর হাওয়া বাতাস কোনো না কোনো কারণে জায়গা ওঠে, ওই পাগলের বংশের কারণেই এই হাওয়া বাতাস জায়গা ওঠে, আর জায়গা ওঠার পরে গ্রামের মানুষের একটু ওই হাওয়া বাতাস গায়ে লাগলেই কেমন জানি একটু শরীর খারাপ হয়, মাথা খারাপ হয়, আবার ঠিক হয়ে যায়, দোয়া দুধ পরে ফু দিলে ঠিক হয়ে যায়, আবার কোনো কোনো সময় দোয়া দুধ পরে ফু দিলে কাজ হয় না, দুই তিন তিন দিন পরে যায় ঠিক হয়। এখন আবার ওই হাওয়া বাতাস উঠছে, ওই হাওয়া বাতাস উঠছে দেখি তো ওনার আত্মীয়, ওই আত্মীয়র উপরে একটা পিশাচ ভর করছে, মানে সেইভাবে বললো আর কি, পিশাচ ধরছে ওই আত্মীয়র কথা যার কারণে আমি কিনে এসেছি আর কি। তখন তিনি আর কি এই কথাগুলো বললেন। আমি জিজ্ঞেস করলাম যে ওনাদের ব্যাপারে কি জানেন, আকন্দ সাহেবদের ব্যাপারে। তখন তিনি আমাকে বললেন যে এটা তো আগে খুব খানদানি মানুষজন ছিল, ওনাদের বাড়িতে তো যাত্রা পালা হইতো বসে বসে, এই জন্যই তো বাড়ির মাঝখান দিয়ে রাস্তা, রাস্তা হওয়ার কথা ছিল না তো কখনো, কেন এখানে বসে বসে মানুষজন আড্ডা দিত, কথাবার্তা বলতো, এই মানুষজন যদি যাওয়া আসা করা শুরু করলো, কেউ যদি বাম দিক থেকে আসতো, কেউ যদি ডান দিক থেকে আসতো, তারা এখানে আড্ডা দেওয়া পরে আবার যে যার দিকে চলে যেত, বাম দিকে ডান দিকে, এভাবে চলতে চলতে মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। এইখানে না, এইখানে যাত্রা ভালো হইত। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে ওই চায়ের দোকানদার যেটা বলতে যাচ্ছে সেটা আসলেই সত্যি। ওই চায়ের দোকানদারের কথা হচ্ছে ওই যাত্রা ভালো তো হইতো ঠিকই, দূর দূরান্ত থেকে আসতো লোকজন, নায়িকা তারা আসতো না, ছেলেই নায়িকা হইত, কিন্তু শেষবারের বার যে সময় এখানে যাত্রাপালা হচ্ছিল তখন নাকি ওই যাত্রাপালা দলের সাথে জিন ছিল, জিন, ওই নায়িকাই জিন ছিল, জিন নায়িকা। কি জানি হয়েছিল একদিন রাত্রেবেলা খুব বিচ্ছিরি ঘটনা, তারপর থেকে না এইখানে ওই শোনা শোনা লাগে, ওই বাড়ি থেকে গরম বাতাস উঠে। শুনছি যে কত হুজুর আনছে, কত ওলি আনছে, কত পীর আনছে, ভেঙে আইনা তারা উনি কটা করে ওই জিনিসটাকে বানত, বাইন্ধে রাখত, তারপরও সে নিঃশ্বাস ফেলাইত। তার এই গরম নিঃশ্বাস যদি কারো গায়ে লাগত, তার ওরকম হাল হকিকত বদলা যেত। এখন এই যাত্রাপালার ওই সময় কি ঘটনা ঘটছে যখন জিজ্ঞেস করলাম, তো তিনি আমাকে বললেন, ওইটা তার আমরা জানি না, শুধু এটা জানি যে ওই যাত্রাপালায় জিন আসছিল নায়িকা হিসেবে। কিছু একটা দুষ্কর্ম হয়তো হওয়া ধরছিল, মানুষজন তো ভালো না, তখনই মনে হয় অঘটন ঘটছে। চায়ের দোকানটা কিন্তু শিওর না এই ব্যাপারটায়, জীবনে কোনোদিন কিন্তু আমি শুনি নাই কোন যাত্রাওয়ালা দলে নায়িকা হিসেবে জিন ছিল জিন। তখন আমি আবার ফেরত এলাম, যে জায়গায় আমার জায়গা থাকার কথা ছিল আমি সেখানে থাকলাম। মানুষজনের সাথে মানুষজন একটা আর চোখের তাকায়, ওই আর চোখে তাকানোর মধ্যে সবকিছু দেখলাম যে চেয়ারম্যানের এলাকা থেকে বা চেয়ারম্যানের দফতর থেকে লোক এসছে কিছু, তাদেরকে গ্রাম পুলিশ বলে। ওই যে বাচ্চা যে লাশ পাওয়া গিয়েছিল ওইটা নিয়ে একটু আইনি ব্যাপার স্যাপার ছিল, সেটাও আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। আমার মূল নিয়ত হচ্ছে অন্ধকার নামুক, অন্ধকার নামলে যাত্রাপালায় কি জিন ছিল নাকি ঘটনা অন্য কিছু, আর এখন তো কি কথা বলবে, এই সমস্ত কিছু তখন সন্ধ্যার পরে ডিসাইড করা যাবে অন্ধকারে, কারণ দিনের আলোতে কেউ ঘোরাফেরা করে না। কেউ দিনের আলোতে ঘোরাফেরা করে না, যারা ঘোরাফেরা করে তারা দিনের আলোর বাইরে ঘোরাফেরা করে, দিনের আলোর বাইরে অর্থাৎ যখন অন্ধকার তখন। কিন্তু আমি কিন্তু আকন্দ সাহেবের ঘরে সেই নারীর ছায়া দেখেছি, অর্থাৎ আকন্দ হচ্ছে আমাদের আসল নজরে রাখার মতো লোক। এই যেন সব ঘটনা, আর যদি যাত্রাপালার ওই দলের ওই না আমার নায়িকা যদি আসলে জিন হয়ে থাকে, আর যেটা আমি আন্দাজ করতে পারলাম এখন এই কথাগুলো শোনার পরে, তাহলে আসলে এটা হিতে বিপরীত হওয়ার কথা বেশি। আবার ঘটনা কি ঘটে যায় সেটাও তো জানি না, অ্যাজিউম করে নিচ্ছি যে মানুষের তো লালসা থাকে, হয়তো জিনের ওই যে জিন যে মানুষ রূপে ছিল, নারী হয়তো আর কি নারীর রূপেই তো ছিল, লালসা পড়েছিল কারোর, কারণ এরা নাকি খানদানি লোক, খানদানি লোক বেশি খারাপ হয়, এক কিসেমে তাদের চরিত্রে সমস্যা থাকে যেহেতু তারা খানদানি লোক। আবার উল্টো হতে পারে যে খানদানি লোক তারা ওইখানে এলো, এখন সেই জিন নারীর রূপ দিয়ে ওই খানদানি পরিবারের কাউকে নিযোগ করাপ্ত করে নিয়ে পুরো হয়তো পুরো খানদানকে মানে ধ্বংস করে ফেলেছে, ওইটাও হতে পারে, বা পুরো এলাকাতে সে নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সেটাও হতে পারে। কারণ শয়তানি কর্ম করার জন্য কি করতে হবে না করতে হবে এটা কেবল শয়তানি মস্তিষ্কই বুঝে, একজন সুস্থ মানুষ যেমন বুঝতে পারবে না, তা শয়তানি মস্তিষ্কের হিসাব একদম আলাদা। আমি সন্ধ্যা নামার পরপর চোখ বন্ধ করে ওই যে আমি গতকাল রাতে জাগে দেখেছি তাকে আমি মনে করার চেষ্টা করছিলাম, কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করছিলাম যে তুমি কোথায় তোমার ব্যাপার আমার জানা দরকার, তুমি কোথায় তোমার ব্যাপার আমার জানা দরকার, যেহেতু আমি নাম জানি না, তাকে যেহেতু দেখেছি ওইভাবে তাকে টেনে আনার চেষ্টা করছি। ঠিক ওই সময় বিকট ভাবে মানে হর্নের শব্দ আসে, হর্নের শব্দ এত বিকট ভাবে ওই হর্নের শব্দটা আসে, ওইটা আমি আশাই করতে পারিনি, আর আমাকে এতখানি আটকে উঠে দিয়েছিল সেই শব্দটা বলে বোঝাতে পারবো না। আমার এই কনসেন্ট্রেশনটা ভেঙে যায় যে এই মোটরসাইকেলের কারণে, সেই মোটরসাইকেল আবার এমন একজন পেশেন্ট ছিল যে জিনের সমস্যা আক্রান্ত। এক অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ব্যক্তি এই মুহূর্তে যে দোকানের ভেতর আমার থাকার ব্যবস্থা করা, ওই দোকানের সামনে এসে যে মাত্র হর্ন দিল, সেই ব্যক্তি আবার যাকে সাথে করে নিয়ে এসছে সে জিনের সমস্যা আক্রান্ত, এবং সেই ব্যক্তির উপরে জিন এসছে, জিন আসার পরে সেই ব্যক্তি এই যে ড্রাইভার যে মোটরসাইকেল চালক তাকে গাইড করে নিয়ে এসছে আমার কাছে। অবিশ্বাস্য লাগে কিন্তু, এবং এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো না কিছুটা সমস্যা তৈরি করার মতো মনে হচ্ছে এখন, নাকি ষড়যন্ত্রের মতো। ওই যে লোক যে মোটরসাইকেল চালক, তিনি তার মোটরসাইকেল থেকে কোনো মতে নামলেন, কিন্তু ওই হ্যাংরা বাতার লোক মোটরসাইকেলের পিছনে যেভাবে বসছিল সে সেভাবেই বসে রইল, এবং আমি দেখতে পাচ্ছি তার এক পা অত্যন্ত মোটা আর এক পা অত্যন্ত স্বাভাবিক। এক পা অনেক মোটা, যেন অনেক পানি তার পায়ের ভেতরে, কিন্তু সেটা আমার ওই নজর, যে নজর আমাকে বোঝাচ্ছে এই লোক পজেসড, কিন্তু পায়ের দিকটা ফোলা, মানে এইখানে রূপ, মানে এইখানেই ভেলকিটা, তার দুইটা পায়ে স্বাভাবিক, কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা পা ফোলা, যার কারণে আমি বুঝতে পারছি তার উপরে জিনের প্রভাব রয়েছে, পুরোপুরি ভর না। পুরোপুরি ভর যদি থাকতো তাহলে তার শরীরে কোনো কোনো রূপ চেঞ্জ হয়ে যেত, যে চেঞ্জ হয়ে যাওয়া রূপটা আমাকে হেল্প করত তার ব্যাপারে জানার জন্য। আমি ওই লোকটাকে দেখে জিজ্ঞেস করলাম, ঘটনা কি, চিনতে পারছো, চিনতে যদি পারো তাহলে ঘটনা কি বলো। এ কথা বলতে বলতে কিন্তু আমি একদম মোটরসাইকেল পর্যন্ত পৌঁছে গেছি। ওই লোকটা মুখটা হা করল, হা এরকম, মানে অত্যন্ত শান্তভাবে সে তার মুখটা খুলল, নিঃশ্বাস নিল, আমার দিকে তাকালো, মুখের মধ্যে না একটা হাসি, হালকা একটা হাসি, ওই হালকা একটা হাসি লাগিয়ে সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, সমস্যার সমাধান করে দেন, সমস্যার সমাধান করে দেন, আপনি যেখানে আসছেন আপনার সাথে লোকগুলোকে নিয়ে আসেন, তারা সক্ষম ঝামেলা সমাধান করে দেওয়ার জন্য। আমি আসছিলাম কিন্তু আপনার সাথে কথা বলতে পারি নাই, আপনি আমার ডাক শুনেন নাই, আমি এর ঘাড়ে চাপলাম, নিয়ে আসছি আমি এখানে আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে লোকদেরকে বলেন এই সমস্যার আজীবনের সমাধান করতে। আমি আস্তে করে তাকে এমনভাবে জিজ্ঞেস করলাম যেন মনে হচ্ছে তার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, এবং এটা ইশারা ইঙ্গিতের মতো করে তাকে আমি জিজ্ঞেস করলাম, তুই জানিস এটা কি সত্যি, এটা কি সত্যি যে এখানে ওই চীনের না, মানে ওই চীন মানুষের রূপ ধরে এসেছিল চাত্রাপালার দলের সাথে? সে উত্তর দিল, হ্যাঁ, আর তার মতো করে, সে তো পজেসড। সে উত্তর দিল, হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোর নাম কি? আমাদেরকে এমন ভাবে তাকালো যেন ও এটা এক্সপেক্ট করতে পারেনি যে আমি ওকে ওর নাম জিজ্ঞেস করব। তা আমি ধরতে পেরেছি যে ও কোন ধরনের এন্টিটি, তখন আমি ওকে বললাম, আস্তে করে কি ছেড়ে দিস, আর যদি আমি দেখতে পাই যে তুমি আশেপাশে কোথাও, আমার এই হাতের মা তোর গায়ে উপর পড়তে সময় লাগবে না। সে এখান থেকে তখন চলে যায়। কিভাবে চলে যায়? কারণ আমি ওই মোটরসাইকেল চালককে বলি যে ভাই নিয়ে যান, নিয়ে যান। মোটরসাইকেলের ওই চালক ব্যক্তি আমাকে অনেক কথা জিজ্ঞেস করে, আমি কোনো কথা উত্তর তেমন একটা দিনই নিজের পরিচয় ছাড়া, এবং আমি ইনসিস্ট করি সে যাতে খুব দ্রুত এখান থেকে চলে যায়। আমার সমস্ত খেয়াল ছিল সেই এন্টিটিকে ডেকে আনার জন্য, কিন্তু এই যে বাইরে থেকে আউটসাইড একটা ফোর্স এসে একটা মানুষের ভেতরে থাকা অবস্থায় সে আমাকে একটা মেসেজ দিবে যে ওই যাত্রাপালার দলের ভেতরে গিয়ে একজন জিন ছিল, মানে এটার কনফার্মেশন আমাকে দেওয়ার দরকার পড়লো কেন? ইম্পসিবল না যে যখন আমি চায়ের দোকানে বসে কথা বলছি আশপাশের ডাল গাছপালা থেকেও আমার কথা শুনে ফেলতে পারে, আমাদের কনভার্সেশন শুনে মানে রাস্তা ওলট পলট করে দেওয়ার মতো সিচুয়েশন ওরা তৈরি করে দিতে পারে। এই যেমন বাইরে থেকে এসে এমন ভাবে বলল যেন আমি ওদের সেভিয়ার, আমি সমস্যার সমাধান করতে পারবো, আমি না আমার সাথে যারা রয়েছে তারা, এই জন্যই আমি এটাকে ভালোভাবে নিয়ে নিই, এবং আমি ওকে বলেছিলাম তাড়াতাড়ি লোককে ছাড়তে। আমি জানি না তখন পর্যন্ত সেই এন্টিটি ওই হ্যাংলাবাটা লোকটাকে ছেড়ে দিয়েছে কিনা। আমি আবার নিজের কনসেন্ট্রেশন ধরার চেষ্টা করলাম, সুন্দর করে জিকির করছি, কেবল খুব সুন্দর করে জিকির করা যায় ওইভাবে জিকির করছে। কিন্তু আমার ভেতরে বারবার একটা ছবি আসছে, পানি এবং কাগজ, পানি এবং কাগজ, ওই কাগজ রাখা সাথে এক গ্লাস পানি, পেছনে একটা ছায়া দেখা যায়, যে ছায়াটা অস্পষ্ট, একদম অস্পষ্ট। এটি কিন্তু ঘোর, এবং আমার ঘোর দ্রুত বাস্তব হয় আর স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হয়। আমি আমার ঘোরকে সবসময় গুরুত্ব দিই, কারণ এটা দ্রুত ঘটবে। এখন আমি বোঝার চেষ্টা করলাম, আমি দেখলাম কোন জায়গাটা, মানে আমাকে কোন জায়গা দেখানো হয়েছে ঘোরে, আমি ওইটা বোঝার চেষ্টা করলাম। তখন আমার কানে একটা সুর ভেসে আসছে, সুর মানে কেউ খুব সুন্দর করে গান গেছে, আর হাতের কাছে থাকা বাদ্যযন্ত্র দিয়ে যে ধরনের শব্দ তৈরি করা যায় সেই ধরনের শব্দ। আবার যে গান গাইছে সে পুরোপুরি গান গাইতেও পারছে না, কারণ তাকে থেমে যেতে হচ্ছে। একজন নারী, একজন নারী, আলোর একটা উৎস দেখা যায় এবং সে নিচে বেড়াচ্ছে। বিয়ের একটা সাজ রয়েছে তার, বিয়ের কাপড়ের মত, বিয়ের কাপড় পরা সে, এবং সে এমন ভাবে নিচে বেড়াচ্ছে, তার আকৃতি 6 ফিটের চেয়ে কিছুটা উপরে। একজন ব্যক্তি রয়েছে চেয়ারের মধ্যে বসা, এমন চেয়ার আমি কখনো দেখিনি। ওই বিশেষ ধরনের সে চেয়ারে সে বইতে বসে, এবং দেখে বোঝা যায় যে তার বিয়ের হয়তো সময় বা বিয়ের প্রোগ্রাম সেই জায়গায় চলছে, কারণ তার কাপড়ের ধরন দেখলে বোঝা যায়। তার সামনে যে নিচে বেড়াচ্ছে সে মানুষ না, ওই সুর আর ওই গান, ওই সুর আর ওই গান, ওই সুরের ভেতরে, ওই গানের ভেতরে একটা একটা কথা ছিল, আও, মানে আও হুজুর না, কিন্তু আও মানে এরকম কিছু, এক ধরনের সম্মোহন। সে নিজে বেড়াচ্ছে, আর ওইখানে যে ব্যক্তি যাকে দেখা যায় পেছনে চেয়ারে বসা, সে ঘুমে মাতা। ওই ওই নারীর নাচ থেমে গেল, এবং নাচ থেমে গেলে যখন কেউ উদ্দাম গতিতে নাচে তার কাপড় চোপড় যেভাবে ওই একই ফ্লোতে নড়াচড়া করে, থেমে যাওয়ার পরে ওই ফ্লোতে ঘুরে ঘুরে কাপড়গুলো কিন্তু পেঁচিয়ে যায় শরীরে, আবার কাপড়গুলো নিজের জায়গায় ফেরত আসে। এমন ভাবে সেই নারী দাঁড়িয়ে রয়েছে দেখলে বোঝা যায় সে ওই ব্যক্তিকে দেখছে। আর যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল তারাও কোনো বাদ্যযন্ত্র এখন বাজাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি সেই নারীকে, জায়গাটাও কেমন জানি চেনা চেনা লাগে, একটা গাছ, যে গাছ দেখলে জায়গাটা চেনা চেনা লাগে, ওই ব্যাকগ্রাউন্ডে সেই গাছ রয়েছে। ওই নারী ধীরে 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 এগিয়ে গেল, এমন ভাবে সে এগিয়ে গেল সেই ব্যক্তির কাছে যেন কিছুটা মাতালছে, কিছুটা মদ খাওয়া শরীর যেভাবে নড়াচড়া করে ওইরকম। সেই ব্যক্তির কোলের উপরে বসল, এবং যেইভাবে আমি দেখতে পাই সেইভাবে একজন মানুষ একজন মানুষকে যদি চুমু দেয় ওইরকম, আমি দেখতে পাচ্ছি সেই নারী, কারণ আমি পেছন থেকে দেখছি তাকে, সেই ব্যক্তিকে চুমু দিল। কিছু সময় ওই লোকটা যার হাত চেয়ারের দুই পাশে পড়েছিল, মানে স্বাভাবিকভাবে হয় না মানুষ দম নেওয়ার জন্য বা কোনো না কোনো কারণে তার দুটা হাত তুলে দিবে এই মুহূর্তে, সে তার দুটা হাত তুলে দেয়। ওই নারী কেন জানি আমার মনে হলো সে তখন পর্যন্ত তার ঠোঁট সে ব্যক্তির ঠোঁটের উপরে রেখেছিল, এবং লোকটার নিঃশ্বাস নিতে পারছিল না। লোকটার কোনো না কোনো ঘটনা ঘটছিল যেটার কারণে সে তার দুই হাত ওই নারীর কাছে মানতে পারছে না, নিজের কাছে পারছে না, সে দুই হাত দিয়ে শুধু পাখি যেভাবে ডানা ছাপটায় সেভাবে ডানা ছাপানোর চেষ্টা করছে। ফট করে সেই নারী সরে গেল, ফট করে সেই নারী যখন সেখান থেকে সরে গেল, আমি তো দেখতে পাচ্ছি আমার বুঝতে দেরি হয়নি, বিষ কন্যা। প্রচলিত গল্প আছে এদের ব্যাপারে, এরা বিষ কন্যা হয়, এরা খুব কাছে আসবে, কোনো না কোনো মাধ্যমে শরীরে বিষ ঢুকিয়ে দিয়ে চলে যাবে। ঠিক যেইভাবে আপনাকে একটা মৌমাছি কামড় দিবে, উল ফুটাবে, ঠিক যেইভাবে আপনাকে একটা মশা কামড় দিবে, উল ফুটাবে, ওইরকম একটা হুলও তারা ফুটানোর সক্ষমতা রাখে। এবং আমি বুঝতে পারছিলাম সেই বিষ কন্যা তার ভেতরে বিষ প্রবেশ করিয়ে দিয়েছে, সেই ব্যক্তির ভেতরে। ওই ব্যক্তি ঘুমু ঘুমু চোখে ছিল, সে এমন ভাবে নড়াচড়া করছে, সেইটা মানে নিজের জান বাঁচানোর জন্য মানুষ যেভাবে চেষ্টা করে সে সেইভাবে চেষ্টা করেছে। আর নারী সে পেছনে এগিয়ে আসলো কিছুটা, লেহেঙ্গা যদি কেউ পরে সেই লেহেঙ্গা একটু যদি দুই হাত দিয়ে তুলে ধরতে হয় একটু হাঁটার জন্য, ঠিক ওইভাবে সে নিজের কাপড়টা দুই হাত তুল একটু, এবং আমার সাথে তখনই তার চোখাচোখি হয়, যেন সেই ঝলকটা আমি দেখে ফেলেছি এবং অতীতে সেই ঝলকে ওইখানে কোনো না কোনো জায়গায় আমি হয়তো কোনো না কোনো ব্যক্তির চোখ দিয়ে সেই ঘটনা এখন দেখতে পাচ্ছি, আমার সাথে তো চোখাচোখি হয়। ব্যাস আমার চোখের সামনে এই ঘটনাটা ঘটলো, এমন মনে হচ্ছে যেটা আমার চোখের সামনে ঘটেছে। বিষ কন্যা জিন্দার ভেতরে এমন আছে, যে বললাম না, মশা যদি হুল ফুটায় বা মৌমাছি যদি হুল ফুটায় এইরকম ভাবেও তারা বিষ ছড়িয়ে দেবে শরীরে। যাত্রাপালা নারী জিন, আর এই নেচে বেড়ানো সেই নারী যাকে আমি দেখেছি, এই সেই নারী, লম্বা, একদম চিকন, অদ্ভুত ভাবে হাঁটে সে। কথা হলো যে বিষ কন্যার কি কারণ ছিল এখানে এসে কোন ব্যক্তিকে বিষ মেরে ফেলার, মানে কারণ কি থাকতে পারে? আবার এমনও তো হতে পারে যে সে ভবঘুরে, ওই ভবঘুরে হয়ে সে হয়তো ওই ব্যক্তি নারীর উপরে যোগ দিয়েছিল, সে একটা নারীর রূপ নিয়ে বসেছিল বা জীবন পার করছিল, স্বাভাবিকভাবে পুরুষের নজর পড়ে নারীদের উপরে, তার উপরে ওরকম নজর পড়েছিল, এবং সে তো একজন জিন, সে নারী তো না, তো সে সেইভাবে বদলা নিল যেভাবে বদলাটা তার নেওয়া উচিত, যে একজন সাধারণ মানুষের তুই কিভাবে আমাকে কামনা করতে পারিস, সে তাকে মেরে ফেলেছ, হতে পারে, ইম্পসিবল না। কিন্তু তখন অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলাম, কারণ আমার তার সাথে কথা বলা দরকার, কার সাথে, আকন্দ সাহেবের সাথে। কোন না কোনো ভাবে আমি কেন জানি বুঝতে পারছিলাম যে ব্যক্তিকে আমি দেখেছিলাম ওই চেয়ারের মধ্যে বসা, তা হালকা কোনো না কোনো অংশের সাথে আকন্দ সাহেবের মিল রয়েছে, বিশেষ করে কপাল এবং গালের দিকগুলো। একজন লোককে ম্যানেজ করলাম, ম্যানেজ করে আমি আকন্দ সাহেবের বাড়িতে যে পৌঁছাই, এবং বাড়িতে পৌঁছানোর পরে তিনি তো ছিলেন দোতলায়, বুঝে বললাম না, ঘরে যেরকম দেখেছি ঠিক সেই রকম, এই যে কিছুক্ষণ আগে যেটা ঘরে দেখলাম ঠিক ওইভাবেই কাগজ রাখা আর ওইভাবেই পানি গ্লাস, এবং পেছনের দেয়ালে একটা ছায়া, যেন ওইখানে নড়াচড়া করছিল। তখন চোখাচোখি যখন হয়ে গেল, কেন জানি এখান থেকে সেই ছায়াটা সরে গেল, আমি কাউকে বলিনি। আকন্দ সাহেবের এই যে বাড়িটাই দোতলা বাড়ি, দোতলা বাড়ির নিচতলায় যেখানে আমি প্রবেশ করেছি, এই ব্যক্তি কিভাবে জানি এই বাড়ির একটা গেট ব্যবহার করে ভেতরে ঢুকতে পারে, আমি আসলে দেখিনি। স্বাভাবিকভাবে আকন্দ সাহেব দোতলা থেকে নিচে নামেন, তখন সে আকন্দ সাহেব জিজ্ঞেস করলাম, বিষকন্যার ব্যাপারে কোনো কিছু জানেন আপনি? সে জিজ্ঞেস করলো, কিসের বিষকন্যা? বললাম যে ঠিক আছে বসেন, একটু কথা বলি। তো তারপর আমাকে বলুন তো, আজকে আর একবার জিজ্ঞেস করি, আপনাদের এখানে সমস্যা কি? আকন্দ সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনি যে আমাকে বললেন যে বিষকন্যা ওই ব্যাপারটা কি বলেন, ওই ব্যাপারে কি বলেছেন? না, ওটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে, বিষকন্যা বলতে আসলে কোনো কিছু না, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি হচ্ছে একজন হুন্ডায় একজন লোক এসেছিল, যে এসেছিল তার পেছনে আবার একজন লোক ছিল, লিকলিকে গরনের, হালকা একটু শরীর, তার উপরে জিনের ভর ছিল। সে আমাকে বলছিল যে এইখানে নাকি ঘোরতর ঘটনা ঘটছে, কোনো না কোনো ভাবে আপনার পরিবারের রক্তের মানুষজন মিলেমিশে আছে। আকন্দ সাহেব হাসলেন, হেসে বললেন যে হ্যাঁ, আপনার সাথে সেদিন কথা বলে গেল। বললাম যে আপনি হাসার দরকার নাই, আপনাদের এই এলাকার মানুষ। হুন্ডাটা থামালো, আমি যে জায়গায় রয়েছি সেখানে হুন্ডাটা থামালো এবং ওই ব্যক্তি বাইরে বেরিয়ে এসে আমাকে কথা বলল। তা এখন আমাকে বলুন তো, আকন্দ সাহেব আমাকে বলেন আসলে এমন কোনো ব্যাপারই নেই। ওই লোকটা যখন এই কথাটা আমাকে বলল, তার চেহারা আমাকে চিৎকার করে বলছিল যে আমি একটা ডাহা মৃত্যু, আমি কোনো রেসপন্স দিই নাই। আমি তখন তাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি ভালোই, তাহলে অন্তত এইটুকু তো বলেন যে এই নির্দিষ্ট সময় কি কখন এরকম হাওয়া বাতাস বেরোতো, এই নির্দিষ্ট সময় কি হাওয়া বাতাস আগে কোনো সময় বের হয়েছে, নাকি শুধু হাওয়া বাতাস এইখানে এসলেই লাগে। তিনি আমাকে বললেন যে এটা একটা নির্দিষ্ট সময় ঘটনা ঘটার কথা না, তারা অনেক চেষ্টা করেছেন এই সমস্যাটা সমাধান করতে, কিন্তু কোনো না কোনো ভাবে হাওয়া বাতাসটা লেগে যায় মানুষের, কিন্তু এইবার দেখে তার মনে হচ্ছে যে হয়তো সে মুক্ত হয়ে গেছে। ফ্লোতে ফ্লোতে কিন্তু লোকটা আমাকে কথাটা বলে ফেললাম, তখন সাথে সাথে তাকে জিজ্ঞেস করলাম কে বলে ফেলেছে। তখন আকন্দ সাহেব হাসতে হাসতে আমাকে বলল, মানে আপনি আর যাই বলেন না কেন, ওই অনেক ধরনের কথাবার্তা তো হয়ই, থাক না। আমি ওনাকে বললাম যে না, অনেক ধরনের কথাবার্তা তো হতে পারে না, মানে কথা ঘোরানোর চেষ্টা করছেন কেন, আমাকে একটু বলুন না। তিনি যখন উঠে গেলেন, উঠে আমাকে বললেন দেখেন রাত অনেক হয়ে গেছে, আমি একটু ঘুমাবো, আর আপনি যদি এখানে বসা থাকে বসেন, এই যে দেখেন এখানে পঞ্জিকা আছেন, ডেট দেওয়া আছে, আমি শুধু আপনাকে একটা কথা বলি, তাকে আটকানো রাখা হয় কিন্তু তারপরে কিভাবে কিভাবে জানি সে ছাড়া পায়, আর একবার সে ছাড়া পেলে সে কিছু ঘটনা ঘটায়, যে ঘটনাগুলো ঘটা কেউ বন্ধ করতে পারে না। এখন এখানে পঞ্জিকা আছে, দেখেন দিনক্ষণ এখানে আছে, ওই দিনই ওরা আটকানো লাগবে, এর আগে আটকানো যাবে না। তো এই কথা বলে তিনি সেখান থেকে উঠে চলে যান। যখন তিনি সেখান থেকে উঠে চলে যান, আমি খপ করে যে পঞ্জিকাটা হাতে নিলাম, সে কোথায় মার্কিং করেছিল সেটা আমি জানতাম না। তখন এই লোকটা কোনো কথা বলতে যাচ্ছে না, এবার আমি নিজে থেকেও তাকে আগ বাড়িয়ে কোনো কথা বলতে পারবো না, একদম গাধার মতো বিষকন্যার শব্দটা বলে ফেলেছিলাম, বরং আমাকে বের করতে হবে। আমি একজন বিলোকের কথা বিশ্বাস করবো না, আমি আমার ঘোরকে সবচেয়ে বেশি বিশ্বাস করবো, একজন সুস্থ সবল শক্তিশালী মানুষের চেয়েও বেশি আমি আমার ঘোরকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি চিন্তা করলাম যে আমি এখন বের হয়ে আমার নিজের সেই থাকার স্পেসে পৌঁছে যাবো এবং জিজ্ঞেস করতে থাকবো, আমি আর সর্বোচ্চ এইখানে আছি একদিন, এরপর আর থাকবো না। এখন আমি বের হলাম, সেই জায়গায় পৌঁছালাম যেখানে আমি বিশ্রাম নিচ্ছিলাম। আমি ওই দোকানের ভিতরে বসে থেকে কনসেন্ট্রেশন ধরার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম বিষকন্যার ওই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা মাথার মধ্যে যত বেশি ঘোরানোর চেষ্টা করলাম তত বেশি কেন জানি মনে হল যে আমি সফল হতে পারছি না, ব্ল্যাঙ্ক। আমি ওই সময় এরকম একটা শব্দ আসে, দোকানে সাটা কিন্তু এতটা নামানো যে আপনি এত গোড়ালি পর্যন্ত ফাঁকা। আমি বাইরে জিজ্ঞেস করলাম কে, মানে ভেতর থেকে জিজ্ঞেস করলাম কে, তো তখন উত্তর দিল আমি, আমার সাথে একটা কথা হয়েছিল। তো হালকা একটু পরিচিত পরিচিত লাগলো, কিন্তু কথা তো জিন বলছে, মানুষ না। আমি ওই শাটারের কাছে আসার পরে শাটারটা পা দিয়ে একটু নামি, একদম ফ্লোর পর্যন্ত লাগিয়ে ফেললাম। লাগিয়ে জিজ্ঞেস করলাম, কে তুই, নাম বল। তখন সে বললো যে আমার সাথে আপনার দেখা হয়েছিল তো, যে একটু আগে। বললাম, আচ্ছা তুই? গেটটা আমি ধাম করে খুললাম, সে আমার চোখের সামনে দাঁড়ানো সেই লিকলিকে গড়ানোর লোকটা। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন এসেছিস? সে আমাকে বলল, আপনি কি কোনো খোঁজ খবর বের করতে পেরেছেন? আমি জিজ্ঞেস করলাম, তুই আগে বলতো তুই কে? সে আমাকে বলল যে আপনি কি কোনো খোঁজ খবর বের করতে পেরেছেন? আমি বললাম, তুই আমার কথার উত্তর না দিয়ে তুই আমাকে আবার প্রশ্ন করছিস কেন, তুই কে বলতো? সে তখন বলল, আমি অমুক এলাকার অমুক। আমি জিজ্ঞেস করলাম, করিস কি? তখন সে বলল, সে ওই খাল বিল থেকে মাছ ধরে খায়। ওর এই কথা শোনার পরে না মুখের একটা কোন একটা হাসি চলে আসলো। আমার চোখের সামনে যে ব্যক্তি দাঁড়ানো তার ভেতরে রয়েছে পিশাচ, যে নিজেকে জিন দাবি করেছে, মানে সে জিনই কিন্তু ওই রকম শক্তিশালী সে না। আমি ওকে ধরলাম, ও আমার হাত থেকে কিভাবে জানি ছুটে গেল। ছুটে যাওয়ার পরে ও দৌড় দিল, ও যখন দৌড় দিল আমি ওর পিছনে দিলাম দৌড়। কারণ কোনো কোনো সময় দেখবেন মানে আপনি ভুল কাজ করছেন, আপনার উপরে নিয়ন্ত্রণ থাকে না। দৌড় দিল মানে জঙ্গলের ভেতর দিয়ে দৌড় দিচ্ছে, ওই জঙ্গলের ভেতর দিয়ে আমি কিভাবে জানি দৌড় দিয়ে গেলাম সেটাও আমি জানি না। ও যে পড়লো জঙ্গল পার করে, যেরকম ধানের জমি থাকে না বিলের মতো, এরকম কাদা মাখা একটা জায়গার উপরে ও পা পিছলে পড়ে হিঁচড়িয়ে গেল কয়েক ফিট, আমার মানে 10-12 ফিট সে হিঁচড়িয়ে গেল। সে উঠার চেষ্টা করলো, আমি ততক্ষণে পৌঁছেছি আর কি ওই জায়গা পর্যন্ত, সে উঠার চেষ্টা করতে গিয়েও সে পড়েছে। প্রচন্ড কাদা মাখামাখি সেখানে জায়গাটা, চাঁদ আকাশের কোন কোণারে আছে আমি জানি না, আমি আসলে জানি না, কিন্তু হালকা একটু আলো কিন্তু অন্ধকার খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, মানে এই আলো বেশিক্ষণ থাকবে না। আমি এখানে নামলাম, আমি ওর একদম কাছ পর্যন্ত যে পৌঁছালাম, ও ওই যে ওই ব্যক্তি আর কি সে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে যাচ্ছিল, আমি ওকে কোনো মতে ধরলাম ওর চুল বরাবর, আমি পিছলে পড়ে গেলাম, আমার ভর আমার হাঁটুর উপরে, কিন্তু তারপরও কোষে একটা খুশি বার্তা পেতেছি সবার আগে, যে কথা এই ঘটনা শুরুতে আমি বলেছিলাম। আমি তাকে ঘুষির পর ঘুষি, ঘুষির পর ঘুষি, ঘুষির পর ঘুষি মেরেছি, কিন্তু আমার নিজের হাতও ব্যথা হয়ে গিয়েছিল, আমার নিজের হাতও ব্যথা হয়ে গিয়েছিল। একটা সময় যখন আমি তাকে ওই শরীর থেকে বের করার মতো ওই প্রসিডিওরটা ফলো করে থাপা দিয়ে যখন তাকে ধরতে যাই, সে আমার পায়ে লাথি মারে, আমি মুখ তুপে কাদের উপরে পড়ি, আর সেখান থেকে তুল দেয়। ওই মুখ থুপে কাদার উপরে পড়ার পরে আর কোনো কিছু দেখা সম্ভব না, নিজেকে কোনো মতে গুছিয়ে নিলাম, সেখান থেকে নিজেকে নিজেই উদ্ধার করলাম, কিন্তু এখন আবার জায়গা চিনতে পারছি না। আগে কপালে মানে কপাল ভালো ছিল, পকেটে ফোন দিয়ে লোকটাকে ফোন দিলাম যে আমাকে এই গ্রামে নিয়ে এসেছিল, তাকে আমি বুঝালাম যে আমি কোন দিক দিয়ে দৌড় দিয়েছি জানি না। প্রায় অনেকবার অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে মানে আনুমানিক 1 ঘন্টা পরে সে লোকেশন চিনতে পারে, বিভিন্ন জায়গায় সে ব্যক্তি নিজেও গিয়েছিল, কিন্তু আমি তো তাদেরকে এক্সাক্টলি বোঝাতে পারছি না কোথায় আমি। প্রায় 1 ঘন্টা সময় লাগে এবং সে তারপর আমাকে খুঁজে বের করে, খুঁজে বের করে আমাকে নিয়ে যায় সে তার নিজের বাড়িতে, যেখানে আমি একদম ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম, অবশ্যই নমস্কার শেষ করে। যখন আমি ঘুম দিলাম, ওই ঘুমের ভেতরেও আমি ওই নারীকে দেখতে পাচ্ছি, ওই নারী, সে স্লো পেসে চলতে থাকা বাদ্যযন্ত্রের তালে এমন ভাবে নেচে বেড়াচ্ছে, মানে এই নাচার ভেতরে রয়েছে সিডাকশন, এই নাচার ভেতরে রয়েছে কামনা বাসনা। যে তাকে দেখছিস তার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, তার রূপ এত সুন্দর কিন্তু সে অত্যন্ত লম্বা। সেই নারী নেচে বেড়াচ্ছে, এমন ভাবে নেচে বেড়াচ্ছে আর আশপাশের সকলে তার প্রতি খুশি হচ্ছে, কেউ কেউ 1 মুঠ টাকা তার দিকে ছুঁড়ে পর্যন্ত মারছে। ওইখানে কারা এই কাজ করছিল সেটা জানা সম্ভব না। বরং এই লম্বা আকারের এই নারীর নাচ আমার একদম স্পষ্ট মনে আছে। সে নিচে বেড়াচ্ছে, প্রত্যেকটা লোকের কাছে যে পৌঁছাচ্ছে, তাদের ঘাড়ে একটা কামড় দিচ্ছে। সে প্রত্যেকটা লোকের কাছে পৌঁছে তাদের ঘাড়ে একটা কামড় দেয়, যেন বিষ দাঁত বসানো কামড়। বিষ দাঁত বসানো সে কামড় দেওয়ার পরে সে আবার নিজের জায়গায় এসে সেই স্লো পেসিং এর সেই শব্দের ভেতরে নেচে বেড়াত, ওইখানেই নেচে বেড়াত। আমার ঘোরটা কেটে যায়। আবার ঘোর না, কারণ আমি এটা ঘুমের ভেতরে দেখছিলাম। ওই নারী আর যেই হোক না কেন, তার সেই কোয়ালিটি আছে। যদি সে আসলে জিন হয় তাহলে সে একজন বিষকন্যা, কারণ তারা ঠিক এইভাবেই মানুষকে খুন করে ফেলতে পারে। আর যদি বিষকন্যা কোনো অজ্ঞাত কারণে কোনো এই যাত্রাপালার টিমের সদস্য হয়, তাহলে বুঝতে হবে যে সেই দিন হয়তো এই পরিবেশটাকে পছন্দ করে। আর এক ধাপ এগিয়ে যে সে যদি একেবারে সেই যাত্রাপালার মানে একদম সেই ফেভারিট একজন ব্যক্তি হয়ে ওঠে, তারা তার প্রতি সবার নজরে গুবেই, সবার নজর।